FM. Haunted by Airtel.
শুনছেন সবসময় ভিডিও ফুটতে ঘড়িতে সময় রাত এগারোটা বেজে ৫৯ মিনিট। আমি রাসেল আছি সাথে এবং আছে আজকে আমাদের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে আজকে আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন আমাদের এই এপিসোডটি। শীতের রাত, শীতের রাতে সবসময় জমজমাট হয় ঘটনা এবং ঘটনাগুলো আরো বেশি অন্যরকম ভয়ঙ্কর লাগে। আর এইমাত্র ১২টা বেজে গেল আর ১২টা বাজল মানেই আজকে দিনটা অনেক বেশি সুন্দর। আমার পার্সোনাল কারণে সুন্দর, আজকে আমার মেয়েরও প্রথম জন্মদিন। তো সবার কাছে দোয়া চাচ্ছি যে দোয়া করবেন আমাদের সবার জন্য। আর সেই সাথে আমাদের আজকে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো একদম আপনাদের কথা চিন্তা করেই সাজানো হয়েছে, সুতরাং পুরো রাত অনেক বেশি এনজয় করবেন সে বিষয়ে কথা দিতে পারি। শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমাদের সাথে যদি কমিউনিকেট করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মেসেজ, তারপরে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি চান যে আপনি আমাকে ইমেল করে আপনার ঘটনা পাঠাবেন তাহলে সেজন্য আমি জানিয়ে দিচ্ছি কিভাবে আমাকে ঘটনা পাঠাতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনি মনে রাখুন অথবা লিখে ফেলুন এখনই। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনার ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আমরা সেই ঘটনাটি প্রচার করব। এবং আপনি শুরুতেই উল্লেখ করুন যে আপনি ঘটনাটি কিভাবে শেয়ার করতে চান। আপনি কি সরাসরি এখানে স্টুডিওতে উপস্থিত হয়ে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাব। আর যারা আমাদেরকে ফেসবুক ফ্যান পেজে ভিজিট করতে চান, আমাদের ফেসবুকের অ্যাড্রেসটা আপনাদের দিচ্ছি www.facebook.com/radiofurti। এখানে গিয়ে কিন্তু আপনি ইচ্ছা মতন আপনার পছন্দ অপছন্দের কথা জানাতে পারেন, কোন ধরনের ঘটনাগুলো আপনার বেশি পছন্দ সেই ব্যাপারেও আপনি সেখানে লিখতে পারেন, কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন। আর আমরা চাচ্ছি যে অবশ্যই 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 আপনাদের কাছে আরো আরো ভালো ঘটনা এক্সপেক্ট করি। আপনারা ঠিক যেভাবে আমাদের কাছ থেকে অনেক অনেক মানে কি বলবো যে ভালো একটা মানে ভয়ঙ্কর আরো বেশি ভয় চাই এরকম বলেন, আমরাও আপনাদের কাছ থেকে আরো বেশি ভয় চাই। কারণ আমরা এখানে বসে বসে ঘটনাগুলো লিখতে পারি না, ডিপেন্ড করে যে আপনারা কেমন ঘটনা পাঠাচ্ছেন। এটা টোটালি আপনাদের শো এবং আপনারা যেরকম ভাবে চালিয়ে নিয়ে যাবেন সেভাবে আমরা চলব। আর সেভাবেই চলতে চলতে আমরা কিন্তু প্রায় চার বছরে পা দিতে যাচ্ছি। ২০১০ সালের ১৩ আগস্ট যেটা শুরু হয়েছিল যে ভূত এফএম, ২০১৪ পড়ে গেছে এবং আজকে ২০১৪ সালে আপনাদের সবাইকে প্রথম ১৪ সালের প্রথম ভূত এফএম এ স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। প্রার্থনা করি যে নতুন বছরটা সবার জন্য অনেক বেশি সুন্দর হোক, আপনারা ঠিক যেভাবে যে স্বপ্ন বুনে রেখেছেন সেই স্বপ্নগুলো সার্থকতা পাক এবং নতুন বছরটি আপনাদের জন্য অনেক মানে সুফল বয়ে নিয়ে আসুক এবং সামনের দিনগুলো অনেক 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 বেশি সুন্দর হোক। আপনার ইচ্ছার চাইতে, আপনার কল্পনার চাইতেও অনেক বেশি সুন্দর হোক সেই প্রার্থনা থাকবে সবার জন্য। জানিয়ে দিচ্ছি আনফরচুনেটলি যদি আজকের এই এপিসোডটি আপনি মিস করে ফেলেন তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন ৪০৪০, সিলেক্ট করুন চ্যানেল ২২, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান চাইলে সেটা কিন্তু আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। আর আপনি যদি চান ভূত এফএম টিউন আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন তাহলে আপনি যেটা করতে হবে আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি, স্পেস দিয়ে টাইপ করতে হবে ৯২১২৫ এবং এসএমএস টি সেন্ড করতে হবে ৩১২৩ নাম্বারে। যাই হোক, এই ছিল নিয়ম কানুন আর যা কিছু। আমরা এখনো বেশ মানে আনন্দিত এটা এটা ইয়ে করে যে মানে বছরের নতুন যে এপিসোডটি সেই এপিসোডটি জমজমাট করতে আমি চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু সেটা সফলতা পাবো, এটা ডিপেন্ড করবে পুরোপুরি আপনাদের পরবর্তী মেইলগুলোর উপরে। আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে এবং আপনারা যারা আমাদের সাথে আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং আগামী দিনগুলো সুন্দর করতে পারেন শুধুমাত্র আপনারাই। আপনাদের ইমেল যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরাও বন্ধ হয়ে যাব, এটা একদম কিন্তু সত্যি। এবং আপনারা কিন্তু আপনাদের যে সমস্ত ঘটনাগুলো আপনাদের এলাকায় ঘটছে সেই ঘটনাগুলো আপনাদের এলাকার বিভিন্ন মানে যে সমস্ত ঘটনা বা যে ঘটনাগুলো প্রচলিত সেই ঘটনাগুলো আপনার এলাকার কিন্তু ঠিকানা দিয়ে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের এলাকায় সশরীরে গিয়ে সেই ঘটনাগুলো কালেক্ট করে নিয়ে আসতে। আচ্ছা, অনেকেই স্টুডিওতে এসে উপস্থিত হতে পারেন না, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করতে হয়, মানে আমরা সেই ইমেলগুলো পড়ে ফেলি, প্রতিদিনই সেটা করি এবং আজকে তার ব্যতিক্রম হবে না। শুরুতেই একটা ইমেল দিয়েই শুরু করতে চাই আজকের এই এপিসোডটি। চলুন শুনে আসি তেমনই একটি ঘটনা, ঠিক যেভাবে আমাকে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ ফয়সাল, আমার বাড়ি লক্ষ্মীপুর এবং আমি বর্তমানে দেশের বাইরে থাকছি। আমি বর্তমানে ওমানে থাকি, তাই স্টুডিওতে এসে আমি ঘটনা শেয়ার করতে পারবো না, তাই আপনি পড়ে শোনান। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমার নিজের সাথে ঘটেছে। This is a very real story and recently এই ঘটনাটা ঘটেছে আমার সাথে, এবং ঘটনাটা যেখানে ঘটেছে সেটা ওমানেই। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি 2013 সালের রমজান মাসের মাঝামাঝি সময়ে। আমার এখনো মনে আছে যে 15 রমজানের রাতে ঘটনাটি ঘটে আমার সাথে। যেহেতু রমজান মাস ছিল তো রোজা রাখার জন্য যে জিনিসটা বেসিক্যালি আমার দরকার ছিল তা হলো ভোর রাতের খাবার, অর্থাৎ সেহরি। তো প্রতিদিনের মতো আমি গেলাম আমার ভোরবেলার খাবার আনার জন্য। একটা কথা বলে রাখার দরকার যে আমরা কিন্তু হোটেল থেকে খাবার খেতাম। আমাদের রুম থেকে হোটেলের ডিস্টেন্স ছিল মোটামুটি দূরে, এবং রমজান মাসে যতদিন আমি ভোর রাতের খাবার আনার জন্য হোটেলে গিয়েছি ভোর রাতে প্রায় 3:30 অ্যালার্ম দিয়ে রাখতাম এবং খাবার নিয়ে আসতাম। তো যেদিন ঘটনাটি ঘটে ওই রাতে আমি অ্যালার্ম দিতে ভুলে যাই, তো হঠাৎ করে ওই রাতে আমার ঘুম ভাঙে। তো আমি টাইমটা না দেখে খাবার আনার জন্য হোটেলের দিকে রওনা হই। আমি এখনো বুঝতে পারি না কেন যে আমি ওই রাতে টাইম না দেখে বের হলাম। যাই হোক, আমি বের হলাম। বের হতেই রাস্তায় কেমন যেন নীরব একটা ব্যাপার ফিল করলাম, যে সবথেকে খুব বেশি নীরব হয়ে আছে, অন্যদিনের মতো না। তো আমি আমার মতো করে হেঁটে হোটেলে চলে গেলাম, এবং হোটেলে গিয়ে আমি একটু অবাক হলাম। হোটেলে আমি ছাড়া আর কেউ নেই, এমন তো হওয়ার কথা না। যদিও হোটেলের কর্মচারীরা খাবারটা তাড়াতাড়ি রান্না করে চলে যায়, বাট যতদিন আমি সেহরি নিতে এসেছি আমার মতো আরো অনেকেই আসতো এবং তাদের সাথে কথাও বলতাম, আমি আজকে কেউ কাউকে না দেখে বুঝতে পারছি না যে কেন কি হচ্ছে। তারপর বললাম, হয়তো ভাবলাম হয়তো একটু আগে চলে এসেছি, এই ভেবে চিন্তা করলাম যে একটু টাইমটা দেখে নিই। যখনই আমি টাইম দেখি আমার মোবাইলে আমি বলি যে ও মাই গড, কারণ তখন টাইমটা ছিল ওমানের টাইম রাত 1টা। আমি টাইম দেখে খুব অবাক হলাম। যাই হোক, চিন্তা করলাম হয়তো আমার ভুল হয়ে গেছে, এই ভেবে মোবাইলটাতে একটা গান শুনতে শুনতে যাচ্ছিলাম রুমের দিকে। হঠাৎ গানের সাউন্ডটার সাথে একটা অন্যরকম সাউন্ড আমি শুনতে পেলাম। আমি কিছুক্ষণ শুনে শিওর হওয়ার জন্য মানে আমি কিছুক্ষণ শুনলাম, এবং তারপর আমি বুঝতে পারলাম যে আসলে সাউন্ডটা হচ্ছে, এবং সাউন্ডটা ছিল এরকম যে কেউ হাত তালি দিলে যেরকম সাউন্ড হয় আমি ক্লিয়ারলি সেরকম একটা সাউন্ড পাচ্ছি। যাই হোক, আমি কেয়ার না করে চলতে থাকি। এক সময় আমি বুঝতে পারি যে সাউন্ডটা ধীরে ধীরে বেড়ে চলেছে এবং বেড়েই যাচ্ছে, আগের থেকে অনেক মানে অনেক বেশি জোরে হচ্ছে। এবং আমি খুঁজতে খুঁজতে চলতে থাকি সামনের দিকে। আস্তে আস্তে আমি একটা শপের সামনে যখন আসি তখন সাউন্ডটা বেশ বেড়ে গেল। মনে হচ্ছে আমার খুব কাছে থেকে কেউ হাততালি দিচ্ছে। যেহেতু অনেক রাত, সো শপটা বন্ধ ছিল, তো আমি সাউন্ডটার কোথা থেকে আসছে ওইটা বোঝার চেষ্টা করছি। এক সময় আমি বুঝতে পারলাম যে সাউন্ডটা ওপর থেকে আসছে, এবং এখন সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হচ্ছে কেউ হাত দিয়ে কোনো কিছু টাচ করছে। তো আমার চোখ হঠাৎ করে একটা দোকানের সাইনবোর্ডের দিকে গেল, এবং সাইনবোর্ডটায় আমি দুইটা হাত দেখতে পেলাম, এবং হাত দুইটা সাইনবোর্ডের মধ্যে টাচ করেছে। তো আমি ভালোভাবে দেখার জন্য রাস্তার এক সাইড থেকে অন্য সাইডে যাই। যাওয়ার পর আমি যা দেখি তা দেখার জন্য আমি মোটেই ওই সময় প্রস্তুত ছিলাম না। আমি দেখি একটা মহিলা দোকানের ছাদের ওপর দাঁড়ানো। তার চুলগুলো ছিল বেশ মানে লম্বা এবং ফেসটা ছিল চুলগুলো ছিল বেশ র্যান্ডম তাই লিখেছেন, এবং ফেসটা দেখলে বোঝা খুব কষ্ট হয় যে এটা কি ছেলে না এটা মেয়ে। তবু চুল দেখলে মোটামুটি বোঝা যায় যে না এটা মেয়ে। আমি দেখলাম ওই জিনিসটা আমার দিকে তাকিয়ে আছে এবং এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। যখনই হাসছে আমি খুব ভয় পেলাম এবং আমার এমন ভাবে তাকাচ্ছে মনে হচ্ছে যে আমি যেন মানে তার চিরজন্মের শত্রু, এরকম ভাবে তাকাচ্ছিল। এবং চোখগুলো বেশ লাল ছিল, যেহেতু ওমানে রাস্তার পাশে লাইট আছে প্রচুর পরিমাণে, তো আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। যাই হোক, আমি এর পরে যা দেখলাম ওই জিনিসটা শূন্যের ওপরে ভেসে একবার নিচের দিকে যাচ্ছে, একবার ওপরের দিকে উঠছে, আর আমাকে ডাকছে তার কাছে। এটা দেখে আমি এক দৌড় দিলাম। কিছু দূর গিয়ে আমি পেছনে তাকিয়ে দেখি কিছু নেই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখি যে রাস্তার পাশে একটা খেজুর গাছের মধ্যে ওই জিনিসটা বসে আছে। তখন আমি ওই জিনিসটার ফেসটা দেখি, খুব বিভৎস মনে হয়, শরীরে এক পট মানে এক ফোঁটা মানে কোনো রক্ত নেই, কোনো এক মানে এক ফোঁটা পরিমাণের ব্লাড নেই এই শরীরের মধ্যে। এবং এটা দেখে আমি এক দৌড়ে রুমে চলে গেলাম। পরে সকালে আমি আমার মাকে বললাম আমার জন্য একজন হুজুরের কাছে যাওয়ার জন্য। আমি প্রথমে কিছু বলি নাই, পরে উনি হুজুরের কাছ থেকে যা শুনেছেন তা হলো কেউ একজন আমার পেছনে মানে জাস্ট একটা মানে মহিলা জিন বলি বা পড়ি বলি, সে আমার আমার পেছনে লেগেছে এবং সে নাকি সবসময় আমাকে এভাবে ভয় দেখাবে। তারপর আমি মাকে সব খুলে বলি। আমি আজ পর্যন্ত এটার কোনো সলিউশন খুঁজে পেলাম না। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। সত্যি আমি আসলে কতটুকু বোঝাতে পারলাম পড়ে আমি ঠিক জানি না, কিন্তু আপনি রাস্তায় চলতে চলতে দেখেন যে সাইনবোর্ডের ওপরে, অর্থাৎ কোনো সাইনবোর্ড বা বিলবোর্ড যাই বলি না কেন, তার উপরে একটা মহিলা জাস্ট পা ঝুলিয়ে বসে আছে, বা এরকম যদি কিছু দেখেন, বা যদি আপনি দেখেন যে খেজুর গাছ তার মধ্যে একটা মহিলা, তাহলে রাতের বেলায় একা রাস্তা চারিদিক নীরব কতটা ভয় লাগার কথা সেটা ভাবলেই বোঝা যায়। যাই হোক, এই ছিল ঘটনা এবং আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। আমি মোটামুটি এবার এই সপ্তাহেই একটি ঘটনাই সিলেক্টেড হয়েছে, মানে যেটা কিনা মানে পড়ার জন্য। সো বুঝতেই পারছেন যে এই ঘটনাটি আর যারা পাঠিয়েছেন তাদের মধ্যে সবচাইতে ভালো হিসেবে নির্বাচিত হয়েছে। আমাদেরকে নারীন চন্দ্র দাস ইউনিভার্সিটি অব বরিশাল থেকে লিখেছেন, তিনি ভূত এফএম শুনছেন। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন স্বপ্নময়ী ঢাকা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি উদয়, এবং তিনি বলছেন যে দ্য ফার্স্ট স্টোরি ওয়াজ সুপার ডুপার হরিবল। আমাদেরকে এসএমএস করেছেন আপন, আমাদেরকে এসএমএস করেছেন মামুন উত্তরা থেকে, এবং তিনি বলছেন ভালো লেগেছে লাগছে, বাট ভয় পাচ্ছে। ভয় তো পাবেই, ভয়ের মধ্যেও একটা ভালো লাগা আছে। জয় আমাদেরকে লিখেছেন যে ফার্স্ট ঘটনাটা অসম, আপনাদের জন্য আরো ভালো ঘটনা কিন্তু ওয়েট করছে, বিলিভ মি। আমাদেরকে ডিজে শামিম লিখেছেন হ্যাপি নিউ ইয়ার সাভার থেকে, আপনাকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। রনি চিরগং থেকে আমাকে এসএমএস করেছেন, লিখেছেন ভাইয়া কেমন আছো, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। সম্রাট আমাদেরকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে বেলাল কল্যাণপুর থেকে, এসএমএস করেছেন আমাদেরকে বাপ্পি চিটাগং থেকে, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে শহীদুল পাংশা রাজবাড়ি থেকে, আমাদেরকে ঋতু এসএমএস করেছেন নেত্রকোনা থেকে, সাদিয়া আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সোহেল হাফসা, এসএমএস করেছেন আমাদেরকে অনেক ধানমন্ডি থেকে, ধানমন্ডি ২৭ থেকে এসএমএস করেছেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। ফিরোজ আমাদের এসএমএস করেছেন ওয়াবদা খুলনা থেকে, আমাদেরকে এসএমএস করেছেন তানভীর নাটোর থেকে, এছাড়াও এসএমএস করেছেন খাইরুল, এসএমএস করেছেন শিপন খান, এসএমএস করেছেন সাব্বির, এসএমএস করেছেন কেয়া সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, যিনি এসেছেন মাদারীপুর থেকে। আপনারা বুঝতেই পারছেন যে এই সিচুয়েশন মানে সবকিছু মিলিয়ে এখন মাদারীপুর থেকে আসাটা অনেক বেশি ডিফিকাল্ট, বাট হি ইজ হিয়ার নাও। এবং তিনি আমাদের সাথে এখন তার একটা অভিজ্ঞতা, তার নিজের জীবনে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা শেয়ার করবেন এবং সেটা অবশ্যই ঢাকা মেডিকেলের, এবং তিনি তার পরিচয় দেবেন কি করতেন সেই সময়, তিনি এখনো যেটা করে যে পেশার সাথে তিনি যুক্ত রয়েছেন সে সমস্ত পরিচয় তার কাছ থেকে শুনবো। আপনার নামটা প্লিজ বলবেন এবং আপনি জানিয়ে দেন যে আপনি ওই সময় যে সময় আপনি ঘটনাটা বলবেন সে সময় আপনি কি করতেন।
আমি রাসেল খান, মাদারীপুর থেকে এসেছি। আমি আমার তিনটি অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সের ব্যবসা করতাম ঢাকা মেডিকেলে। আমার দুটি অ্যাম্বুলেন্স ছিল, ওইখানে আমি অ্যাম্বুলেন্সের ব্যবসা করতাম। তো এর মাঝেই আর কি একটি ঘটনা আমার জীবনে ঘটে গেছে, অনেক ভয়ঙ্কর ঘটনা। সেটা ছিল 2008 সালের 29শে ডিসেম্বর। তো আমি বিকেলবেলা প্রতিদিন মানে অ্যাম্বুলেন্সের খোঁজ খবর নিতে তো বিকেলে চলে যাই ঢাকা মেডিকেলে। তো আমার বাসা আজিমপুর, আজিমপুর থেকে আমি রিক্সা নিয়ে ঢাকা মেডিকেলে চলে গেলাম। যখন আমি ইমার্জেন্সির সামনে গেলাম তখন ওইখানে অ্যাম্বুলেন্সের মালিকরা সবাই দাঁড়ায় এবং ড্রাইভাররা দাঁড়ায়, বিভিন্ন রোগী ওইখান থেকে বের হয় এবং ওই ভাড়া ধরার জন্য। তো আমি যখন ওইখানে গিয়ে দাঁড়ালাম দেখতে পেলাম একটা মানে অনেক বয়স্ক লোক, সে আর পিছনে তার ওয়াইফ খুব কান্নাকাটি করছে, তাদের একটা মানে তার মেয়ে মারা গেছে, আগুনে বারণে মারা গেছে, তাকে মানে নেওয়ার জন্য তাদের কাছে ভাড়ার টাকা নাই। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া একটি গ্রামে, সেখানে নিবে, কিন্তু কোনো অ্যাম্বুলেন্সের ড্রাইভার বা মালিক কেউ রাজি হইতেছে না। তখন মানে তার কান্না এবং কাকুতি মিনতি দেখে আমি আমার ড্রাইভারকে বললাম যে বেচারা খুব সমস্যায় পড়ছে, গরিব মানুষ, টাকা নাই, তুমি গ্যাসের টাকা নিয়ে একে দিয়ে এসো। পরে ও বলল যে না, আমি এই এই ডেড বডি নিতে পারবো না। আমি ওরে বললাম যে কেন, কি হয়েছে, আপনি আসেন আগে ডেড বডিটা দেখেন, তারপর যদি মন হয় নেওয়ার মতো তাহলে আপনি আমি যাব। আমি ঠিক আছে তাহলে চলো। পরে আমি ওই চাচাকে বললাম, চাচা চলেন তো আপনার মেয়েটাকে দেখে আসি। দোতলায় তিনতলায় বার্নিং উঠে সেখানে সে মানে ডেড বডিটা রাখা আছে এক সাইডে। তো ওই বিভৎস চেহারা দেখে মানে আমার তার সমস্ত শরীর, গলার অংশ, মুখের অংশ, সমস্ত কিছু পোড়া, শুধু চোখ দুটো, তার পাপড়ি মানে চোখের পাপড়ি পোড়া, চোখ দুটো তাকিয়ে আছে, ঠিক মনে হলো কি আমার দিকে তাকিয়ে আছে, মানে এরকম মানে ভয়ঙ্কর দৃশ্য। আমি দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমি ওইখান থেকে সাথে সাথে চলে আসলাম। তারপরে ওই ওর মানে মা এবং বাবা আমার পিছ আর ছাড়লো না, যে বাবা দয়া করে আমার মেয়ের ডেড বডিটা একটু দিয়ে আসেন, আমি মানে আমার কাছে টাকা নাই, আমি খাইতে পারতেছি না, দুপুরের ভাত খাইনি। এরকম অনেক কান্নাকাটি করার পর আমি আমার ড্রাইভারকে বললাম যে তুমি আমার তরফ থেকে 500 টাকা নাও আর ওনাদের গ্যাসের টাকাটা নিয়ে ওনাদের দিয়ে আসো। তা ও বললো যে ভাই আমি একা যাইতে পারবো না, আপনার আর এক গাড়ির যে হেল্পার আছে ওরে আমার সাথে দেন। তো আমি বললাম যে ঠিক আছে তাইলে তুমি ওরে নিয়ে যাও, ওরে নিয়ে তুমি এই ডেড বডিটা নিয়ে চলে যাও। পরে ও বললো ঠিক আছে তাইলে আমি যাচ্ছি। এই ঘটনা শেষ, আমি ইমার্জেন্সির ওইখানে সন্ধ্যাবন্ধ থেকে চলে আসলাম। আসার পরে আমি ঢাকা মেডিকেলের নার্সিং ইনস্টিটিউট, হয়তো আপনারা চিনবেন, ওইখানে একটি বট গাছ আছে, ওইটার নিচে আমরা বসি, মালিকরা প্রায় সবাই বসে। তো ওইখানে বসে আমি বলতেছিলাম যে আসলে ঢাকা মেডিকেলে এতদিন আসলাম, 2 বছর হয়ে গেল ব্যবসা করতেছি, এখনো লাশ কাটা ঘরে কখনো যাইনি। তো আমার এক মানে মালিক উনি বললো যে লাশ কাটা ঘরে যাননি কোন কি, এত বছর হয়ে গেল তো যান, চলেন। আমি বলছি যে চলেন যাই। ওইখানে ওর বললো একটু পর যাই, ওই কাসেম মামারে ডাইকে নিয়ে আসি, যে আর কি লাশঘাটা ঘরের ওই বিভিন্ন ইঠি নিয়ে দেয়, বয় বলে আর কি ওদেরকে। তো কাসেম মামা আসুক, ওর সাথে যাব। পরে আমি বললাম ঠিক আছে তাহলে থাকি। তো 9টার দিকে মানে তখন রাত্রি 9টা, অনেক ঠান্ডা, শৈত্য প্রবাহ চলতেছে, মানে ঘুঘুরু বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো আমরা 9টা সাড়ে 9টার দিকে ওই লোকটাকে ডাকলো, কাসিম মামা তাকে ডাকলো, সে তাকে বললো যে এই এই আমার বন্ধু এ একটু ভিতরে যাবে, লাশকাটা ঘর দেখবে, তুমি একটু সাথে করে নিয়ে যাও। পরবর্তীতে ওই কাসিম মামা বলো আসেন মামা আসেন আমার সাথে আসেন, পুরান ঢাকার মানে লোক, ওরা ওই মেডিকেলেই থাকে, চতুর্থ শ্রেণীর কর্মচারী। তো আমাকে নিয়ে গেল, নিয়ে সামনে যাইতেই আমি দেখি আমার সেই ড্রাইভার ওইখানে দাঁড়াই রয়েছে। তো আমি বললাম তুই যে কি করিস, তুই এখনো যাস নাই? বলতেছে যে না ভাই, যে কি একটা কাগজে সই করা লাগবে, ডেড বডি তো উঠাইছি, ওই কাগজে সই করা লাগবে, এই জন্য এই জায়গায় আসছি। আমি ও আচ্ছা, তাহলে হয়তো আমি একটু লাস্কাটা ঘরে ঢুকবো, দেখতে চলেন চলেন। তাই ওর সাথে আমি গেলাম, যাওয়ার পরে ও দরজা খুলে দেয়, আমি আসতে ভিতরে ঢুকি। তো ওই যে কাছের মামা বয়, ও ওইখানে যে কাজ করে, আমার তাকে বলতেছে যে মামা সাইন মামার বন্ধু, এ একটু দেখবে, আপনি একটু দেখান। আমি যখন মানে একটু ভিতরে তাকাই, তাকিয়ে দেখি সেই মেয়েটি, সেই ডেড বডিটি আমার দিক একদম মানে খুব ই করে তাকিয়ে আছে। তো আমি আমার সমস্ত শরীর একদম অবশ হয়ে যায়, আমি পিছনে ঘুরেই সোজা বাইরের দিকে আটতে থাকি। পিছনের দিক তাকার সাথে তাকানোর সাথে সাথে দেখি পিছনে আমার ড্রাইভারও নাই, সেই কাসেম মামাও নাই। তো ওই ভিতরে যে ডাক্তার ডাক্তার নাম যে আর কি কাজগুলা করে, ওই উনি আমাকে বলতেছে কই যান কই যান। আমি বলতেছি না ভাই আমি আসতেছি আসতেছি, এটা বললে আমি চলে গেছি। দেখি আমি বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে খুব মানে ঝোড়ো হাওয়া বাতাস হচ্ছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো আমি মানে ওইখানে গিয়ে আসতে ওই সেই নার্সিং ইনস্টিটিউটের ওই জায়গা একজন যে ওইখানের পাহারাদার তার পাশে দাঁড়ায় মানে দাঁড়ায় রয়েছি, কথা বলতে পারতেছি না, এত ভয়, শরীর সমস্ত শরীর ঘামিয়ে গেছে, ওই ঠান্ডার মধ্যে আমার শরীর ঘামিয়ে গেছে, মানে এত নার্ভাস ফিল করতেছি আমি। পরবর্তীতে আমি আস্তে আস্তে মানে ওই লাইটটার নিচে অনেকক্ষণ দাঁড়াইল, মানে সামনের দিক দিয়ে হাঁটবো, হাইটা যে বাসার দিকে আসবো, রিক্সা নেবো, সেই শক্তি আমার নাই, হারিয়ে ফেলছি আমি। পরে যাই হোক, এর মধ্যে ঘড়ির দিক তাকাই, দেখি কি যে মানে ওই জায়গায় আমি অবস্থান করতেছি 12টা বাজে গেছে রাত্র। তো আমি বাসায় 10টার এদিকে থাকি না, কিন্তু ওইখানে ঘড়ির দিক তাকাই দেখি 12টা বাজে। পরবর্তীতে আমি আস্তে আস্তে একা হাঁটতে হাঁটতে আসছি শহীদ মিনারের যে মেডিকেলের গেটটা ওইটার ওই পাশে আসছি, সামনে দেখি কোনো রিক্সা নাই, এত ভয় লাগতেছে। 12টা পর্যন্ত ওইখানে চায়ের দোকানগুলো থাকে, সেইগুলো বন্ধ, বৃষ্টি হচ্ছে তাই, এবং রিক্সা ভরা থাকে সবসময় মেডিকেল লোক আসে, কিন্তু ওই দিন কোনো রিক্সা নাই। তো আমি হাঁটতে হাঁটতে ওই শহীদ মিনারের পাশ দিয়ে যখন কিছুদূর আগাইছি, আগায় ওই জগন্নাথ হলের এই সামনে যে চৌরাস্তার মোড়ে ওইখানে গেছি, পরে ওই ডেড বডিটা আবার সেই ডেড বডিটা আমার পাশে মানে বলতেছে পানি পানি একটু পানি দে একটু পানি দে। আমি কোনো দিক না তাকিয়ে মানে ওইটার দেখে যে দৌড় মারছি, এক দৌড়ে গিয়ে ওই জগন্নাথ হলের একটু সামনে গেটের একটু সামনে গিয়ে দেখি একটা রিক্সা ওদিক থেকে আসতেছে, লাভ দিয়া রিক্সাটা ওইটা বলি চাচা আমাকে একটু দিয়ে আসেন আজিমপুর সাপড়া মসজিদ, আপনি টাকা জানান নিয়েন। আমি কাঁপতেছি রিক্সা সহ কাঁপতেছে, তখন রিক্সাওয়ালা বলতেছে যে কি হয়েছে আপনার, কি হয়েছে, আপনি এরকম ঘামতেছেন কেমন করতেছেন কে। আমি চাচা আপনি চালান, কোনো কথা বললেন না। চাচা চালাইতেছে চালাইতেছে, ঠিক জগন্নাথ হল পার হয়ে যখন ওই একটু সামনে আগাইছি অন্ধকার ওইখানে গেছি, আবার যখন আমি ঘুরে ডান দিকে তাকালাম, ওই ডেড বডিটা আইসা আবার আমার রিক্সার চাকা ধরার জন্য এবং হামাগুড়ি দিয়ে আগাচ্ছে আগাচ্ছে। তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, রিক্সার থেকে লাভ দিয়ে এক দৌড়ে পলাশি বাজারের ওই দোকানগুলো যে চার দোকানগুলো ওইখানে গিয়ে আমি বসে পড়লাম। পরে ওই পলাশি বাজারের লোকজন তারা মাথায় পানি পুনি দিয়ে অনেকক্ষণ পরে আমাকে বললো আপনার কি হয়েছে কি সমস্যা। বলছি চাচা আমার সমস্যা হয়েছে ভাই, আমাকে একটু রিক্সায় উঠাইয়া দেন, আমি একটু আজিমপুর সাপড়া মসজিদ ওইখানে যাবো, ওইখানে আমার বাসা। পরে তখন রাত্র 2টা বেজে গেছে, আমি বাসায় চলে গেলাম। তারপরে 2 দিন মানে আমার অবস্থা খারাপ ছিল, কিন্তু আমি বাসায় কাউকে ঘটনাটি শেয়ার করি নাই, কারণ সবাই এটা শুনলে ভয় পাবে, এই জন্য আমি কাউকে শেয়ার করি নাই। এই ছিল আমার প্রথম ঘটনা।
আচ্ছা, আপনি আরেকটা জিনিস বলছিলেন বারবার করে যে আপনি এই ঘটনাগুলো কখনোই কোনো সময় কাউকে বলেন না, এটার কারণটা কি?
এটার কারণ হলো গিয়ে আমার আরেকটা ঘটনা আছে, আমার নানুর যে ঘটনাটা আমি আপনাকে
একটু পরে শুনবো আমরা। হ্যাঁ,
ওইটার ওই ওইটার কিছু ঘটনা ছিল, আমি শেয়ার করলেই আমার বিভিন্ন ক্ষতি হইত, হয় অসুখ হইত। এমন একটা সময় হয়েছিল যে আমার পা হাত পা হাত পা মানে অবশ হয়ে গেছিল অনেক দিনের জন্য, তারপর ঢাকায় এসে চিকিৎসা করানো লাগছিল। আমি মানে আমার নানুর জীবনের এই জিন নিয়ে বাস্তব ঘটনা অনেক অনেক ঘটনা, যেগুলার মানে সম্পূর্ণ সাক্ষী আমি, যেগুলো আমি সরাসরি দেখেছি এবং সরাসরি উপলব্ধি করেছি। আসলে মানে যারা বলে যে এইটুকুলা কিছু নাই, কিন্তু যার জীবনে ঘটে সে জানে আসলে এটা কি।
আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসব। আমরা আপনাদের মানে অনুভূতি জানতে চাই যে কেমন লাগলো এই ঘটনাগুলো এবং কেমন লাগছে আজকের এই এপিসোডটি। আরো অনেক অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনা তো থাকছেই, এবং আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের কাছে এসএমএস পাঠান। এবং এসএমএস পাঠানোর নিয়মটি আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি, আমাদের এসএমএস পাঠানোর নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনে রাখেন, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhwtofurti.fm, which is bhwtofm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। আজকে রাতে জমজমাট একটা রাত এবং ঘুম হারাম হবার একটা রাত, এটুকু আশা করতে পারি আর কি। দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকে এস এম এস করেছেন। আবরার আমাদের কেরানীগঞ্জ থেকে এস এম এস করেছেন, মাসুদ সবুজ, এবং মাসুদ সবুজ, নাহিদ, সানি, সায়েম, তাইম নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তারা সবাই। আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি পিয়াল গাজীপুর থেকে এস এম এস করেছেন, আমাদের বাবু ডুমুরিয়া থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। ইথিকা আমাদের এস এম এস করেছেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। বেল্লাল আমাদের এস এম এস করেছেন চিটাগং থেকে, এবং তিনি বলছেন ভূত এফ এম খুব ভালো লাগছে। আমাদেরকে এস এম এস করেছেন ইমরান এস এম এস, এবং তিনি আমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, ভূত এফ এম অসম হয়েছে এটা জানাচ্ছেন। আদ্রিতা আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি নুরুল ইসলাম জামালপুর থেকে, এবং তিনি একা ভূত এফ এম শুনছেন। বাড়িয়া পুঠিয়া থেকে পুঠিয়া রাজশাহী থেকে আমাদের এস এম এস করেছেন আমাদেরকে অপূর্ব, তুষার, রাফু, সৈয়ব, নিপা, সাকিব, টেন্ডুলকার খুলনা নোয়াপাড়া থেকে এস এম এস করেছেন। আমাদেরকে নাহিদ নাটোর থেকে, জুনায়দ মোহাম্মদপুর থেকে আমাদের এস এম এস করেছেন, ভূত এফএম কে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন খুলনা থেকে আমাদের এস এম এস করেছেন এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। অনামিকা ময়মনসিং থেকে আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তানি মিরপুর থেকে আমাদেরকে নতুন বছর আমাদেরকে জানিয়েছেন যে অসম স্টোরি। মারুফ কেরানীগঞ্জ থেকে আমাদের এস এম এস করেছেন। আসিফ আমাদের এস এম এস করেছেন রুয়েট থেকে, মেডিকেলের স্টোরিটা অসম। আমাদেরকে রক্ত মাখা ভূত এস এম এস করেছেন, ওকে। আমাদের সাইদুল সাওয়ার থেকে এস এম এস করেছেন। আমাদের শামস চট্টগ্রাম থেকে, রাকিবুল এ কে হাই স্কুল থেকে আমাদের এস এম এস করেছেন, সম্ভবত আগা খান এটাতে। আমাদেরকে এস এম এস করেছেন অ্যামেজিং ইয়াসিন, স্টোরিটা অনেক ভয়ঙ্কর ছিল সেটা তিনি জানিয়েছেন। মাসুক আমাদের এস এম এস করেছেন টাঙ্গাইল থেকে। শুভ মিরপুর 10 থেকে আমাদের এস এম এস করেছেন। সাব্বির মগবাজার থেকে আমাদেরকে পাপড়ি এস এম এস করেছেন, এস এম এস ভূতের গলি থেকে এস এম এস করেছেন। তৌফিক মিঠুন আমাদেরকে, এছাড়াও নাহিয়ান আমাদের এস এম এস করেছেন, শিমু বরিশাল থেকে এস এম এস করেছেন, সুফিয়ান এস এম এস করেছেন, সাব্বির, এছাড়াও আমাদের এস এম এস করেছেন তামান্না, এবং তিনি আয়ারল্যান্ডে থাকেন তাই তিনি জানিয়েছেন, এবং তার বেস্ট ফ্রেন্ড অ্যারিক তারা সবাই ভূত এফ এম এনজয় করছেন এবং ভূত এফ এম অনেক থ্যাঙ্কস জানিয়েছেন, কেউ একজন তাদের হয়ে এস এম এস টি করেছেন আমাদেরকে। আমাদেরকে এছাড়াও উদয় এস এম এস করেছেন, লিঙ্কন এস এম এস করেছেন, তানজিন তানজিদ এস এম এস করেছেন, বন্যা সেকেন্ড স্টোরিটা খুব ভালো ছিল, আমি তো বলেছি আরো ভালো ভালো স্টোরি আপনাদের জন্য ওয়েট করছে। আমাদেরকে কৌশিক এস এম এস করেছেন, ইমতিয়াজ সহ আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে নিয়মটি তো জানেনি, তারপরে আরেকবার জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পরে, স্টে টিউনড টু রেডিও ফুর্তি and don't stop the Furti. ফুর্তি চলছে ভূত এফ এম, হন্টেড বাই এয়ারসেল। আপনাদের আরো একবার বছরের প্রথম ভূত এফ এম এ স্বাগত জানাচ্ছি, এবং 2014 সালের আজকের প্রথম এপিসোড, এবং আশা করছি আপনারা এস এম এস এর মাধ্যমে যেটা জানাচ্ছেন, আশা করছি আপনারা সবাই আজকের এপিসোডটি এনজয় করছেন। এখনো পর্যন্ত নেগেটিভ কোনো কিছু আপনাদের কাছ থেকে শুনিনি আমি, আমার চোখে পড়েনি আর কি, এবং আরো যে রাত বাড়বে যত আমি আশা করছি আপনাদের ঘটনা আরো বেশি আরো জমজমাট করে তুলতে পারবো। ভূত এফ এম আমাদের সাথেই থাকুন, এবং আমাদেরকে জানিয়ে দিন আপনাদের মতামত এস এম এস এর মাধ্যমে, আমাদেরকে জানিয়ে দিন আপনাদের মতামত, আপনার ঘটনাগুলো জানিয়ে দিন আমাদেরকে, আমাদেরকে ইমেইলের মাধ্যমে, এবং আমাদেরকে আপনি ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিন কোন ঘটনাটা বেশি ভালো লাগছে, কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান ইত্যাদি। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং তারও কাছে আরো একটা ঘটনা আছে, এবং দিনার যে গত সপ্তাহে এসেছিল এবং তার কিছু ঘটনা বাকি রেখে গিয়েছিল শেষ করার জন্য। গত সপ্তাহে তার আগে, তার বেশি আগেই বোধ হবে, আমরা তার কাছে চলে আছি সরাসরি এবং তার ঘটনার জন্য নাকি গত সপ্তাহে বোধ হয় না, গত সপ্তাহে আমরা এখন সরাসরি ঘটনায় যাব।
ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। রাসেল ভাই, আমি এখন যার ঘটনা শেয়ার করছি তার নাম হচ্ছে আব্দুর রৌফ, তিনি পেশায় একজন নাইট গার্ড। তো ঘটনাটা শুরু হয় ওনার ছোটবেলা থেকে, সেটা আজ থেকে প্রায় 50 or 55 years আগে। ঘটনাটি মাদারীপুর জেলার কোন একটি জায়গায় ঘটে। তো উনার যখন বয়স 6 তখন ওনার বাবা মা ওনাকে রেখেই মারা যান। তো উনি যৌথ ফ্যামিলিতে ছিলেন, কিন্তু উনার যে চাচা ছিলেন, ওনার দাদা দাদি ছিলেন না, ওনার চাচা চাচিরা, তারপর ওনার আরো যে সব রিলেটিভরা ছিল, তারা ওনাকে তেমন একটা আদর করতো না বললেই চলে। তো উনি খুব অবহেলায় ওনার দিন কাটতেছিল। তো কোন রকম চাচারা যা দিতেন উনি তাই খেতেন। তো একদিনকার সকালের ঘটনা, উনি ঘুম থেকে উঠে দেখেন যে উনি যে রুমটায় থাকতেন, তো উনি দেখলেন ওনার রুম থেকে বেরিয়ে যে ওনাদের উঠানে তিনটা পিতলের কলস, এবং তিনটা কলসই মুখ নাল একটি কাপড় দিয়ে মানে বাঁধা ছিল। তো উনি কাছে গেলেন, কাছে গিয়ে ভাবলেন যে কে এসে রেখে গেছে এখানে, নাকি কেউ ভুলে এসে রেখে গেছে। উনি এটা দেখার জন্য সামনে যান। তো সামনে গিয়ে উনি একটা কলসের মুখ খুলেন। তো একটা কলসের মুখ খুলে উনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে অনেকগুলো পয়সা দিয়ে ভর্তি। তো উনি এটা দেখার পর একটা পয়সা যখন উনি হাতে নিতে গেলেন, তখন সেই কলসের ভেতর থেকে একটি সাপের মতো বের হলো। তো এটা দেখে উনি সেখানে খুবই ভয় পায়, এবং ভয় পেয়ে উনি সেখানে সেন্সলেস হয়ে যায়। তো যখন ওনার জ্ঞান ফিরে তখন উনি নিজেকে রুমে আবিষ্কার করেন। তখন ওনার চাচারা ওনাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল, তোমাকে এরকম উঠানে অজ্ঞান অবস্থা পাইছি আমরা। তখন উনি সবাইকে বলে যে আমি এরকম তিনটা পিতলের কলস দেখছি সেখানে। কিন্তু ওনারা সবাই বলে যে আমরা তো কোনো পিতলের কলস টলস দেখতে পাইনি, এসব কি বলতেছ। তো রাসেল ভাই, এটা দেখার পর থেকে উনি কিছুটা অসুস্থতা বোধ করতে লাগলেন, এবং তার কয়েকদিনের মাথায় তার মানে গুটি বসন্ত, যেটা চিকেন পক্স, তো ওনার সারা শরীরে ভরে গেল। তো এমন একটা অবস্থা হয় যে যেহেতু ওনার বাবা মা ছিল না পৃথিবীতে, তো উনি খুবই খারাপ একটা অবস্থায় ছিলেন, ওনাকে দেখার মতো কেউ একজন ছিল না। তো এভাবে ওনার দিন যেতে থাকে। তো এক সময় ওনার চাচা চাচিরা সবাই সিদ্ধান্ত নেয় যে ওনাকে তো আর এভাবে মানে রাখা যায় না, আর ওনার দেখভাল করার মতো কেউ নাই। তো গ্রামের কয়েকজন মিলে সবাই তাকে সিদ্ধান্ত নেয় যে তাকে মানে উনার এমন অবস্থা ছিল যে উনি মানে সবাই তার মানে বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছিলেন। তো সবাই ভাবলেন যে ওকে কোথাও রেখে আসি। তো ওনাদের বাড়ির পাশে একটা আম বাগান ছিল। তো ওনার চাচারা মিলে সবাই মিলে ওনাকে ধরে সেখানে গিয়ে রেখে আসে। তো যখন ওনাকে রেখে আসে, তো এর আগে ওনার গা থেকে খুব বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। তো উনি একেবারে নড়াচড়া করার মতো একটা অবস্থা ওনার ছিল না। তো ওনাকে যেদিন বিকেলবেলা সেখানে সে আম বাগানের ভিতরে রেখে আসা হয়, তো সবাই তাকে রেখে চলে আসে। তো চলে আসার পর উনি বলল যেটা, যে উনি সেদিন রাতে লক্ষ্য করলেন যে একটা মহিলার মতো কেউ একজন তার পাশে মানে একটা ঘটি বা পাত্র, পানির পাত্র নিয়ে আসে, তাকে মানে শোয়া অবস্থা থেকে উঠিয়ে তাকে পানি পান করাচ্ছে। তো উনি ভাবলেন যে পরিচিত কেউ, কিন্তু উনি একটু লক্ষ্য করলেন যে না, এখানে তো ওনার পরিচিত কেউ আসারই কথা না, কারণ ওনাকে দেখার মতো কেউ এই এখানে নেই। তো উনি সেই দিন যায়। তো তার পরের দিন সেম একই সময় সেই মহিলাটা আবার আসে। তো আবার এসে তাকে পানি পান করায়। তো এরকম দুই দিন যাওয়ার পর রাসেল ভাই উনি কিছুটা সুস্থতা বোধ করলেন। তো সুস্থতা বোধ করার পর উনি সেখান থেকে হেঁটে বাসায় চলে আসেন। তো এটা দেখার পর ওনার চাচা চাচি যারা ছিল সবাই খুব অবাক হয় যে ও কিভাবে হেঁটে ওখান থেকে চলে আসলো। তো এভাবে ওনার কিছুদিন যেতে থাকে, তো উনি সুস্থ হয়ে ওঠেন। তো গ্রামে অনেকে বলে যে এই রোগটা হলে, এই পক্স হলে, যে মায়ের সেবা পেলে খুব দ্রুত সেরে ওঠা যায়। তো এরকম কিছুদিন যায়। তো বছর দুয়েক পর উনি একদিন বাজার থেকে মাছ নিয়ে ফিরতেছিলেন। তো মাছ নিয়ে ফেরার সময় খুব বৃষ্টি আর ঝড় শুরু হয়। তো উনি বৃষ্টি দেখে উনি রাস্তার পাশে একটা মসজিদ ছিল, সেই মসজিদের ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। তো বৃষ্টি যথারীতি শেষ হয়ে যায় যখন, তখন উনি মাছ নিয়ে বের হন। তো বের হয়ে বাসার দিকে হাঁটতে থাকেন। তো উনি লক্ষ্য করলেন যে হাতে যে ওনার মাছ দুটো ছিল, তো ওটা পিছন দিক থেকে কেউ ধরে টান দিচ্ছে। এবং উনি সম্পূর্ণ মানে বুঝতে পারলেন যে এটা পিছন দিক থেকে কেউ টান দিতেছে। তো যখন উনি এটা দেখলেন মানে খেয়াল করলেন, তখন উনি পিছনে ঘুরে তাকিয়ে দেখলেন যে পিছনে কেউ নেই এবং ওনার আশেপাশে কেউ নেই, এবং রাস্তাটা ছিল জনমানব শূন্য। তো উনি অনেক দূর হাঁটার পর জাস্ট উনি এটা, ওনার সাথে এরকম আরো কিছু ঘটনা ঘটতেছিল। তো উনি একটা সময় লক্ষ্য করলেন যে ওনার পাশে যে চকের মতো একটা জায়গা ছিল, যেখানে মানে ফসল মানে ক্ষেতের মতো, তো ওই জায়গাটা উনি দেখলেন যে রাসেল ভাই বিশাল বড় একটি নৌকা পালতোলা একটা নৌকা, কোনো মাঝি নেই সেটাতে, এবং সেই নৌকাটা সেই ক্ষেতের উপর দিয়ে চলে যাচ্ছে। তো তখন কোনো বাতাসও ছিল না, কিন্তু উনি যেটা বললো যে এটা অসম্ভব একটা ব্যাপার, এবং সেখানে কোনো পানি ছিলই না, এবং ক্ষেতের উপর দিয়ে যখন এটা চলে গেল নৌকাটা, তো উনি খুবই ভয় পেয়ে যায় সেখানে। তো উনি ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে যায়। তো রাসেল ভাই ওই সময় উনি দেখলেন যে সেখানে কোত্থেকে যেন একটা ঘোড়া আসে ওনার কাছে। তো উনি খুব অবাক হয়ে ওখানেই ঘোড়াটার দিকে তাকিয়ে থাকেন, এবং তখন উনি লক্ষ্য করলেন যে পিছন দিক থেকে একটা মহিলার মতো কেউ একজন আসতেছে। তো উনি মহিলাটাকে দেখে একটু সাহস পেলেন যে কেউ একজন আসতেছে, একসাথে হেঁটে যাওয়া যাবে। কিন্তু উনি অনেকক্ষণ দাঁড়িয়ে সেখানে ওয়েট করার পরও দেখলেন যে উনি মহিলাটাকে যত দূরে দেখছেন কিছুক্ষণ আগে, উনি সেই জায়গাটাই, কিন্তু উনি যে ওইখানে থেমে আছেন, কিন্তু উনি ওনার কাছে আর আসতেছেন না। তো উনি জাস্ট বাসার দিকে রওনা দিলেন যখন, তখন যে ঘোড়াটা আসলো সেখানে, তো ওই ঘোড়াটা তার সাথে তার বাসা পর্যন্ত আসে, এবং মহিলাটাকেও তিনি বারবার পিছনে ঘুরে ঘুরে তাকিয়ে দেখতেছিলেন যে মহিলাটাও তার পিছে পিছে হেঁটে আসতেছে তার সাথে বাসায়। তো উনি যখন বাসায় চলে আসে, তো বাসায় এসে উনি মাছগুলো রেখে যখন মানে বাইর হয় ঘোড়াটাকে দেখার জন্য, তখন রাসেল ভাই সেখানে কোনো ঘোড়াও ছিল না আর কোনো মহিলাও ছিল না। আর লাস্ট যে ঘটনাটা ওনার সাথে ঘটে, উনি এখন যেখানে কাজ করছেন সেটা হচ্ছে বামনসুর নামের একটা জায়গা, নদীর ওইপার। তো সেখানে উনি নাইটগার্ডে ডিউটি করেন। তো উনি একদিন রাতে ডিউটি দিচ্ছিলেন, একটা কি দেড়টা হবে এরকম একটা সময়, উনি রাসেল ভাই ডিউটি করার সময় একটা সময় লক্ষ্য করলেন যে রাস্তাটার মধ্যে দূরে একটা মহিলার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। তো উনি এরকম অনেক দেখে যে রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, তো উনি আর কিছুটা খেয়াল করেনি, উনি ওদিকটায় হাঁটতেছিল আর বাঁশি বাজিতেছিল। তো ওনার হাতে টর্চ লাইট ছিল, তো উনি টর্চ মারতেছেন বিভিন্ন জায়গায় দেখার জন্য। তো উনি যখন একটু কাছাকাছি গেলেন, তখন দেখলেন যে মহিলাটাকে উনি দেখলেন যে বিভৎস একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, এবং তার হাত দিয়ে মানে এবং তার পা দিয়ে রক্ত পড়তেছে, তো এবং ওনার দিকে আসতেছে, তেরে ওনার দিকে আসতেছে। তো উনি দেখলেন যে ওই যে এখান দিয়ে হেঁটে আসতেছে মহিলাটা, তার ওই জায়গাটায় মানে রক্ত পড়েছিল। তো এটা দেখার পর রাসেল ভাই উনি খুব ভয় পায়। তো উনি ভয় পেয়ে মানে নিজে নিজে আশেপাশে যারা ছিল তাদেরকে ডাকতে শুরু করলেন যে এখানে কে আছেন দেখেন, আর উনি খুব বাঁশি বাজাতে লাগলেন। তো তখন উনি তার পিছন দিক থেকে মানে কারো হেঁটে আসার শব্দ পেলেন। তো যখন তিনি তার পিছন দিক থেকে কারো হেঁটে আসার শব্দ পেলেন, তখন তিনি পিছে তাকিয়ে দেখলেন ওই যে মহিলাটিকে যাকে তিনি ছোটবেলায় দেখছিলেন আমবাগানের ভিতরে, এবং যেদিন মাছ নিয়ে ফিরতেছিলেন, সেই মহিলাটি তার পিছন দিক দিয়ে হেঁটে আসতেছে। এটা দেখার পর রাসেল ভাই যখন উনি সামনে ঘুরে টর্চ ফেলে, তো সামনে ঘুরে দেখে যে বিভস্র চেহারার মহিলাটিকে উনি সামনে দেখছিলেন সেটা নেই। তো এটা দেখার পর উনি আবার পিছনে ফিরে তাকান, এবং পিছনে ফিরে তাকিয়ে দেখেন যে পিছনে যে মহিলাটাকে তিনি দেখছেন একটু আগে, সেই মহিলাটা ওনার সাথে নেই। তো এটা দেখার পর আসলে উনি খুবই ভয় পান। তো উনি অনেক যারা জিন তারায় বা এরকম যেসব বুজুর্গ লোক আছে, উনি তাদের কাছে গিয়ে বলেন ঘটনাগুলো, তারা কেউ তার কোনো সলিউশন দিতে পারেনি, এবং কেউ বলেনি যে তার সাথে কোনো খারাপ জিনিস বা ভালো জিনিস আছে কিনা। কিন্তু রাসেল ভাই উনি প্রায় সময় এই মহিলাটিকে দেখতে পায়, এবং আমি যদি রাসেল ভাই কখনো সুযোগ পাই ওনাকে নিয়ে আসবো, ওনার সাথে এই মহিলা নিয়ে আরো কিছু ঘটনা আছে।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, আর আমি রাসেল আছি, হাতে চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। 2014 সালের প্রথম এপিসোড এবং 2014 সালের প্রথম ভূত এফএম এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কামনা করছি প্রত্যেকেরই যেন নতুন বছর শুভ হয়, এবং নতুন বছরের প্রতিটা দিন যেন সাফল্য বয়ে নিয়ে আসে। নতুন বছরের প্রতিটা দিন যেন আমরাও কন্ট্রিবিউট করতে পারি আমাদের চারপাশের মানুষের কল্যাণে, আমাদের দেশের কল্যাণে। যাই হোক, আমরা চলে যাব এখন সরাসরি ঘটনায়, তবে তার কিছু এসএমএস রয়েছে, এসএমএস পড়ে ফেলতে হবে। আমাকে দেখতে পাচ্ছি জারির আব্দুল্লাহ টঙ্গী থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি ভূত এফএম, আচ্ছা বলতে পারলাম না, আমাদেরকে প্রথমে একটু নামটা লিখে ফেলতে হবে। সাইদুল এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন সুমন জ্যাকসন কেরানীগঞ্জ থেকে, এছাড়াও রিমু টঙ্গী থেকে আমাদের এসএমএস করেছেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি বিদ্যুৎ নিকুঞ্জ থেকে, এবং তিনিও হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন সবাইকে। মারজান আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন তার কাছে অনেক ভালো লাগছে, আনন্দিত লাগছে তার কাছে এই মুহূর্তে নেত্রকোনা থেকে এসএমএস টি পাঠিয়েছেন। আশিক আমাদেরকে ধামরাই থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শাবাব ধানমন্ডি থেকে, এবং তিনি বলছেন যে সব স্টোরিগুলোই তার কাছে অনেক এক্সিলেন্ট লাগছে, এক্সিলেন্ট তো লাগছেই, এক্সিলেন্ট সাথে সাথে তার এক্সাইটিংও লাগছে প্রত্যেকটা ঘটনা। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মারিফা, এবং তিনি মতিঝিল থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে থার্ড স্টোরিটা খুব অদ্ভুত ছিল। আমাদেরকে কানিজ এসএমএস করেছেন সেগুন বাগিচা থেকে, তিনি বলছেন যে তিন ভাই বোন তারা প্রতি ভূত এফএম মানে প্রতি সপ্তাহে ভূত এফএম শোনেন। সাজিদ আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন দ্য থার্ড স্টোরি ওয়াজ গ্রেট। আমাদেরকে এজাজ এসএমএস করেছেন ময়মনসিং থেকে, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে ডিজে হারুন লালবাগ থেকে, আমাদেরকে স্টারলিং লিটন মিরপুর সিক্স থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জুই সুজা, এসএমএস করেছেন আমাদেরকে রিসাত, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ সুমন বিশ্বাস, রাকিবুল রাকিব ম্যান আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে পাপন ময়মনসিং থেকে, আমাদেরকে মৌমিতা এসএমএস করেছেন যাত্রাবাড়ি থেকে, পলাশ আমাদের এসএমএস করেছেন পিডিবি থেকে, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও নাহিয়ান উত্তরা থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রোজ এবং জ্যাক ভালো লাগছে তাই লিখেছেন, আনোয়ার আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন ফাহাদ খান বাড্ডা থেকে, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও মুক্তি না মুকিত মুকিত খান সিলেট থেকে এসএমএস করেছেন, ফুর্তি রাইজা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন শোভন এবং তিনি বলছেন আজকের ভূত এফএম সুন্দর হচ্ছে, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও মুন আচ্ছা মুন হোসেন তো পড়লাম, ডক্টর সারওয়ার আমাদেরকে এসএমএস করেছেন মোহাম্মদপুর থেকে এবং তিনি বলছেন অ্যাম্বুলেন্সের স্টোরিটা সুন্দর ছিল, এবং আমাদেরকে এসএমএস করেছেন আচ্ছা আমাদেরকে এসএমএস করেছেন আচ্ছা ডক্টর সারওয়ার একটা প্রশ্ন করেছেন আমাদের প্রথম অতিথি যে শেষ পর্যন্ত লাশটাকে পৌঁছে দেওয়া হয়েছিল কিনা এটা তিনি জানতে চেয়েছেন। সুমন আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন শফিক এবং তিনি পাকিস্তান থেকে আমাদের সঙ্গে আছেন তাই লিখেছেন, আমাদেরকে উষা এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে রিশাদ, এছাড়াও মৃদুল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে শাউন, এছাড়াও ঢাকা থেকে পূজা আমাদের এসএমএস করেছেন, সুমন আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন মিঠুন চিটাগং থেকে, ইঞ্জিনিয়ার সোহেল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন নাফিজ, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অপু কর্মকার, মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন অনামিকা সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে তার পরবর্তী ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন আরেকবার বলতে হবে আপনার নামটা।
আমি রাশিদুজ্জামান খান রাসেল মাদারীপুর থেকে এসেছি। তো আমার এখন যে ঘটনাটা,
ওকে আপনার একটা প্রশ্ন ছিল ডক্টর সারওয়ার করেছে,
লাস্টটা শেষ পর্যন্ত পৌঁছানো হয়েছে এবং ভালোভাবে পৌঁছে দিয়ে আসছে ড্রাইভাররা, পরের দিন আমার সাথে দেখা করেছে।
ওকে আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাই।
দ্বিতীয় ঘটনাটি আমার নানুকে নিয়ে, আমার নানুর ঘটনা সম্পূর্ণ। এই ঘটনাটি আমার পরিবারের যারা আছে মানে তারা সবাই কম বেশি জানে
যে আমার দুই মেয়ে আজকে আপনার সঙ্গে এসেছে,
মাকটুন এবং অর্পা আমার সঙ্গে আসছে। আমার মা মানে অনেক মামাতো ভাই খালাতো ভাই সবাই এই ঘটনাগুলো শুনছে এবং মানে শুনতেছে এখন রেডিও ফুর্তিতে। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল লিসেনারকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তখন আমি ক্লাস টেনে পড়ি, তো আমার নানু তাকে নিয়ে পরীক্ষা শেষে মানে বেড়াইতে যায় তার দেশের বাড়ি সুরেশ্বর, যেটা শরীয়তপুর জেলায় হালইসার গ্রামে। তো ওইখানে যাওয়ার পরে একদিন রাত্রে আমার নানুর চাচি এবং নানুর ভাই দুজনে মানে আমার নানুকে নিয়ে ওই ভারে বসে আর কি, বলে এটা ভারে বসে আল্লাহ আল্লাহ জিগির করে, অনেক মানে মানে জিগির করতে থাকে, এটা লোকে জিন তাদের সাথে আনে আর কি যেটাকে বলে। তো আমার নানু এটা জিগির করছে, হঠাৎ মানে আমার মানে ভয়টা শুরু হয়ে যায় যে হঠাৎ আমার নানু লাফ দিয়ে উঠে হে করে একটা প্রচন্ড শব্দ করে সে দাঁড়িয়ে যায়, তার চোখ দুটো মানে রক লাল এরকম দেখতে প্রচন্ড ভয়ঙ্কর। আমি ওটা মানে ওইটা দেখে নিজ দিক ই করে আমি বসে যাই। তারপর ওরা আমার ওই নানা এবং নানুর চাচি তাকে অনেক প্রশ্ন করে, সে বিভিন্ন প্রশ্ন বলে যে আমি নদীর পাড়ে থাকি, রক্ত খাই, মোরগ খাই, তোমার এই বাল্যেক যাকে মানে যার সাথে আসে তাকে বাল্যেক বলে, এই বাল্যেক তো আমাকে আগে অনেক মানে মানে খাওয়াইতো, এখন খাওয়ায় না। এটার একটা ঘটনা আছে যে আমার নানুকে স্বপ্নে দেখাইতো আগে যে একজন হুজুর সে এসে বলতো যে তুই অমুক জায়গায় দুইটা মুরগি কালো মুরগি রাইখা দে। তো নানু আমাদের সাথে আলাপ করতো, নানার সাথে আমার খালারদের সাথে, তারা বলতো তোমার যেহেতু স্বপ্নে দেখায় তুমি দিও। আমরা ওই মানে দুটা কালো মুরগি এনে ওই আমার নানুর বাড়ির পিছনে এটা মাদারীপুরের যখন রাখতাম রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে রাইখে আসতো, ও যেভাবে বলতো ওইভাবে মানে বেঁধে রেখে আসতো। সকালবেলা দেখতাম ঠিক ময়লা ফালায় যেখানে ওইখানে শুধু পশমগুলো আছে আর কিচ্ছু নাই, মুরগি দুটো নেই। এরম মানে কয়েক সপ্তাহ দেওয়ার পরে আমার মানে নানুর অনেক মানে অসুস্থ হয়ে পড়ে। এই পরে পরে সে এক হুজুরের কাছে যায়, পাশেই আমার এক মামাতো ভাই আরবাব এবং আদি আপ ওরাও শুনছে কথা, ওর দাদা এইগুলার চিকিৎসা দিত, তার কাছে যায়। দেওয়ার পরে সে বলছে যে আপনি আর এইগুলা করেন না, দিয়েন না, এটা একটা শয়তানের খেলা। পরবর্তীতে যাই হোক ওই ঘটনা চলে গেল, আমি ওই নানুর বাড়ি তাকে জিজ্ঞাসা করি। এর মধ্যে ওই মানে আমার নানু বলতেছে যে এই বাড়িতে তিন মাস পরে একটি বিয়া হবে, বিয়া ঢোল ঢক্কর বাজায় বিয়া। আপনারা মানে ওই তিন মাস পর যখন তিন মাস শেষ হয় ওই দিনই আমার এক মামি সে বিষ খেয়ে ওই বাড়িতে মানে যেদিন ও বলেছিল ওই দিনই মারা যায়, মানে বিষ খেয়ে সে আত্মহত্যা করে। আমার মামি, সেই মামি তখন ক্লাস টেনে পড়তো আমার মতোই, মানে আমিও টেনে পড়তাম মামিও টেনে পড়তাম। আমার মামা মানে বিয়ে করেছিল নতুন, ছয় মাস হবে, ঠিক তিন মাস পর আমার নানি মারা যায়। তার মানে যা বলছিল সত্য হয়েছিল। যাই হোক আমি আমার মূল ঘটনায় চলে যাই। পরে আমার নানি যখন মানে এইগুলো জিজ্ঞেস করেছে, হঠাৎ আমার নানি মানে ভার চলে যায়, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো আমি মানে আমার খুব বাথরুম চাপে, তো গ্রামের বাড়ি তো ঘরের পিছনে বিরাট একটা মানে বাগান জঙ্গল, ওই জঙ্গলের এক সাইডে বাথরুম, একদম এক সাইড। তো আমি আমার ওই নানাকে বলি, নানা আমি একটু বাথরুমে যাব। তো নানা আমাকে একটা হেরিকেন চালিয়ে আমাকে নিয়ে যায় বাথরুম, ওইখানে দিয়ে বলে তুমি ঢোকো আমি সামনে আসি। তো আমি হেরিকেনটা বাইরে রেখে আমি বাথরুম শেষ করে আমি যখন বেরোই দেখি ওই নানা নাই, হেরিকেন ঠিক চলতেছে। তো আমি হেরিকেনটা নিয়ে একটু ভয় ভয়ে আগাইতেছি, যেই ঘরের সামনে আসছি দেখি আমার নানু বাইরে হাইটা যাইতেছে। তো এরকম অনেকবার হয়েছে আমার নানুর সাথে, যখন এটা ভার করে তখনই নানু ঘরের থেকে বাইরে দৌড়ে যায় গিয়া। তো আমরা পিস্তিকা তাকে ধরে রাখতাম, তো আমি ওই দিনই স্বাভাবিক মনে করছি নানু মনে হয় বাইরে যেতেছে গিয়া। তো আমি নানুর পিস পিস দৌড় দিলাম, দৌড় দিয়ে গিয়া নানুকে যখন ওই বাড়ির উপরে মানে সামনে একটা বড় রাস্তা, মাটির রাস্তা কাটছে, ওইটা এখন পিচ ঢালি হয়ে গেছে, আগে অনেক বড় রাস্তা ছিল, ওই রাস্তা থেকে নানুর মানে নানুর বাড়ির থেকে রাস্তায় উঠতে অনেকটা উপরে উঠতে হয়। তো আমি নিচ থেকে নানুরে যখন আমার মানে তার কাপড়টা ধরলাম, নানু কই যান দাঁড়ান, সে আমাকে একটা ধাক্কা দিল, আমি উড়ে মানে ওই রাস্তার আর এক পারে গিয়ে পড়ে গেলাম। মানে এত শক্তি ছিল যে আমি কাপড়টা ধরে রাখছি, আমাকে এক টান দিয়ে ফালাই দিল। ফালাই দিয়ে নানু ওই রাস্তা দিয়ে নাইমা নদীর পার, ওইখান থেকে কিছু দূর আগাইলেই চারুপাশে আখ খাত, ধান ক্ষেত, ওইটার মাঝখান দিয়ে পথ। ওই নদীতে আমরা সবাই ওই বাড়িতে বেড়াইতে গেলে গোসল করি এবং ওই বাড়ি এবং এলাকার লোকজন ওই নদীতেই গোসল করে। তো তখন এত রাত্রে নানু হেঁটে হেঁটে ওই নদীর পারে চলে গেল, আমি তার পিস পিস মানে চিল্লাচিল্লি করতে করতে যাইতেছি। আমি যাইতে যাইতে দেখি নানু নদীর মাঝে মানে কিছু দূর হাইটা হয়, নদীর ভিতরে অনেক দূর হাইটা যাওয়া যেত, মানে বুক পর্যন্ত পানি ছিল, তারপরে আবার বড় নদী পদ্মা নদী অনেক বড়। তো ওই নদীর মানে কিছু দূর গিয়ে সে ডুব দেয় আর বড় বড় মাছ উঠায় আর মাছ খায়। আমি বাইরের এই পারে দাঁড়ায় এত চিৎকার করতেছি, সে করে গিয়ে কিছুক্ষণ পরে ডুব দেয়, উঠে একটা মাছ খায়, আবার আমার ফিক্কা মাইরা বলে এই তুই খা। আমি বলতেছি যে নানু আমি মানে সব লোকজন ডাককে আনবো, আপনি আসেন এমন করেন না, আসেন। অনেকক্ষণ ট্রাই করতেছি কিন্তু সে আর আসতেছে না, সে খালি ডুব দেয় আর ওইটা করে। তখন দূর থেকে একটা নৌকা, বড় নৌকা আসতেছে, নৌকাটার এক মানে মানে রাসেল ভাই নৌকার এক সাইডে যে ওরা রাত্রে সকালে ভাত রান দেয় এবং ওরা খায়, পরে পদ্মায় যায় মাছ ধরতে। তো ওই যখন আপনার ওই আগুন জ্বলতেছে দেখতেছে, তখন আমি নানুরে বললাম ওই যে নৌকার লোক আসতেছে, ওইটা দিয়ে আপনার এখন ওই আগুন দিয়ে আপনার এখন ধরাম। এটা বলার সাথে সাথে নানুকর লোকে আসতে সুন্দরভাবে উইঠা আমার পাশ দিয়ে আবার হাঁটা দিস মানে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতেছে। তো আমিও তার পিস পিস হাঁটতে হাঁটতে বাড়ির দিক যাইতেছি। ঠিক যখন ওই রাস্তাটার কাছে গেছি, সে করলো কি মানে সে হলো হাঁটে আমি হলো দৌড়াই, বিষয়টা এরকম, আমি পিস পিস দৌড়ে আর সে হলো হাঁটতে যায়, মানে সে এত স্পিড তার হাঁটায়। পরে ওই রাস্তার উপরে যখন উঠা আবার যখন নামতে গেছে আমি একটু পিছনে, এরপর যখন আমি রাস্তার উপরে উঠছি দেখি কেউ নাই, কেউ নেই, আমি দৌড়ে গেছি আস্তে আস্তে যাই ঘরের ভিতর। যখন ঢুকলাম ঘরে গিয়া দেখি রাসেল ভাই আমার যেই নানু ওই যে জিন তার উপরে ভার করছিল তারপর সে ঠাস করে শুয়ে পড়ে, সেই নানু সেইভাবে আছে শোয়া সেই জায়নামাজটার উপরে, তার গায়ে কোনো ভিজা পানি পুনি কিচ্ছু নাই। আমি একদম আমার শরীর সমস্ত শরীর অপশ হয়ে মানে আমি আর কথা বলতে পারি না, আমি আস্তে মানে নেমে আমি তখন চিন্তা করি যে আসলে সে আসলো ভিজা নদীর থেকে ডুবাইয়া, তার এই অবস্থা আমি অবাক হয়ে যাই। আমি আবার একটু পাশে ওই যেখানে তারা মানে গোসল করে আসা মহিলারা কাপড় পাল্টায় ওইখানে আবার একটু হুকি দিয়া দেখতে যাই, দেখতে যাই দেখি যে ওইখানে কাপড় চুপড় কোনো কিছু নেই। এই আমি ঘরে আসার মানে আসলাম আর আমি অজ্ঞানের মতো হয়ে আস্তে পড়ে গেলাম। ওইভাবে আমি দুই দিন ছিলাম। পরবর্তীতে আমাকে তারা এত ডাকছে উঠানের জন্য, আমি আর উঠতে পারি নাই, আমাকে মানে খাওয়ার জন্য ডাকছে বিভিন্ন ই করছে, তারা এসে তুমি ভয় পাইছো নি জিজ্ঞাসা করতেছে, আমি কিছু বলার শক্তি আমার ছিল না ওইখানে। পরে আমার ওই জায়গা যে আমার নানু এরা সবাই যে ওইখানে জান শরীফ মৌলানার একটা দরবার শরীফ আছে সুরেশ্বর পীরের বাড়ি বলে সবাই, ওইখানে আমাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওই জায়গা যখন একটা হুজুরের দিয়া ঝাড় মানে ঝাড়ফুঁক করে এবং গোলাপ জল আছে ওইটা কইরা আমার গায়ে পানি মারে, তারপরে আমি ওই সাথে সাথে আমার শরীর ভারও চলে যায়, আমি সুস্থ হয়ে তারপরে আমি মাদারীপুর চলে এসে। এই ছিল আমার ঘটনা। সকলকে ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ। ঘুরিতে সময় রাত 12:57 শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলছে 2014 সালের প্রথম ভূত এফএম এবং আপনাদের এসএমএস পাচ্ছি আমরা। আমি দেখতে পাচ্ছি আমাদের ময়মনসিং থেকে এসএমএস করেছেন নিপা, আমাদেরকে শাকিল মাহমুদ মিলন বরিশাল থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জলি আনোয়ারা চট্টগ্রাম থেকে এবং আমাদেরকে এসএমএস, তিনি রিসেন্ট স্টোরিটা তার কাছে বেশ ভালো লেগেছে। আমাদেরকে মুন হোসাইন এসএমএস করেছেন এবং তিনি খুব ভয় পাচ্ছেন স্টোরি শুনে, সেটা তিনি লিখেছেন। আমাদেরকে ইমন এসএমএস করেছেন মিরপুর এক থেকে, রিয়াদ আমাদের এসএমএস করেছেন ঢাকা থেকে, ভালো লাগছে তাই লিখেছেন। সাইমন আমাদের পল্লবী থেকে এসএমএস করেছেন এবং তিনি মাত্র জয়েন করলেন আমাদের সাথে। সাদিয়া আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে। তানভি ইসলাম তানিম আমাদের এসএমএস করেছেন সাভার থেকে। আমাদেরকে এসএমএস করেছেন আরিফুল, এছাড়াও স্বপন এসএমএস করেছেন জিসান এবং অশ্রু। আমাদেরকে এসএমএস করেছেন আনান, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রাজ ফরদিন, নাফিজ খুলনা থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জহির খান, এসএমএস করেছেন মাসুদ রাজপুর নাটোর থেকে, আমাদের এসএমএস করেছেন রাকিব ম্যান এ কে স্কুল থেকে, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি উৎস উত্তরা থেকে এবং তিনি বলছেন ফার্স্ট গেস্টের স্টোরি অনেক বেশি ভয়ঙ্কর ছিল, তিনি এতক্ষণ ধরে ঘটনা বললেন। আমাদেরকে তহিদুর এসএমএস করেছেন, তহিদুর রহমান রনি। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জাবিন, এসএমএস করেছেন আমাদেরকে নন্দন এবং আমাদেরকে এসএমএস করেছেন চয়ন শান্তিনগর থেকে, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি হিয়া আনা এবং সুইটি ময়মনসিং থেকে, সবাই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। মনসুর আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে টিপু সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করছেন তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আপনি যদি আমাদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে চান অর্থাৎ ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তাহলে আপনি আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radioforti.fm। এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। আপনি অবশ্যই শুরুতে প্লিজ উল্লেখ করুন, অবশ্যই উল্লেখ করতে হবে এটা, সেটা হচ্ছে যে আপনি ঘটনাটিকে এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা লিখে না পাঠিয়ে সরাসরি আপনার ঘটনাটি রেকর্ড করে তারপরে আমাদের কাছে পাঠিয়ে দিন। আর ঘটনাটি সবসময় আপনার হতে হবে এমন কোনো কথা না, আপনার পরিবারের কারো হতে পারে, আপনার খুব ঘনিষ্ঠ কোনো বন্ধুর হতে পারে, তবে আমরা কখনোই একসেপ্ট করি না এ ধরনের কোনো ঘটনা যে ঘটনাটি পূর্বে কোথাও প্রকাশিত হয়েছে। কেউ যদি নিজের ঘটনাও শেয়ার করে থাকেন অন্য কোথাও তাহলে আমরা সেটা প্রচার করতে চাই না। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকে, কিন্তু এসএমএস তো পড়বই আর ঘটনাও শুনবো আমরা, তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতে হবে, বিরতিটা নিয়ে আসি, আমাদের সঙ্গেই থাকবেন। আর তার আগে জানিয়ে দিই যে আনফর্চুনেটলি যদি আজকের এই এপিসোডটি কেউ মিস করে ফেলেন তাহলে কি করবেন, আপনাকে সেক্ষেত্রে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040 সিলেক্ট করতে হবে চ্যানেল 22, দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা কিন্তু আপনি চাইলে সেখান থেকে থেকে শুনে ফেলতে পারবেন। আর যদি আপনি চান যে ভূত এফএম টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে কি করতে হবে? তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি, স্পেস দিয়ে টাইপ করতে হবে কোড নাম্বারটি, এবং কোড নাম্বারটি হচ্ছে 92125, এবং এসএমএস টি সেন্ড করতে হবে 3123 নাম্বারে, এবং তাহলে দেখবেন যে টিউনটি সঙ্গে সঙ্গে আপনার হয়ে গেছে। এই ছিল নিয়ম কানুন, এবং আপনাদের অনেকেই এই মাত্র জয়েন করলেন, সুতরাং যারা জয়েন করেছেন তারা এসএমএস এর মাধ্যমে আমাদের জানাবেন যে নতুন বছরটা আপনার মানে কি বলবো, যে নতুন বছরে আপনি ভূত এফএম এর কাছ থেকে কি এক্সপেক্ট করেন সেটা আপনি অবশ্যই অবশ্যই, আমাদের অনেক প্ল্যান রয়েছে, সো আমরা মিলিয়ে টিলিয়ে কিছু একটা করতে চেষ্টা করব, অবশ্যই অফকোর্স আমরা সেটা চেষ্টা করতে পারি। আর আমাদেরকে সেজন্যই আপনাদের এসএমএস করতে হবে, এবং আপনাদের এসএমএস গুলো আমাদের কাছে কিন্তু সযত্নে সংরক্ষিত থাকে, এবং আমরা সব এসএমএস না পড়তে পারলেও আমরা নিজেরা কিন্তু পড়ি ম্যাক্সিমাম যে সমস্ত এসএমএস গুলো রয়েছে। সো আপনারা আপনাদের মূল্যবান যে সমস্ত মতামত, সেই মতামতগুলো অবশ্যই এসএমএস এর মাধ্যমে আমাদের শেয়ার করতে পারেন, ইমেইলের মাধ্যমে শেয়ার করতে পারেন, ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারেন। আচ্ছা, ফেসবুকের অ্যাড্রেসটা দেওয়া হয়নি, ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti। চলে যাচ্ছে একটা বিরতিতে, স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মাদারীপুর থেকে এই অবস্থায় এসছেন, এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ স্টুডিওতে কষ্ট করে আসার জন্য। আমরা চলে যাব এখন একটা বিজ্ঞাপন বিরতিতে, এবং বিরতি পরে আবারও ফিরে আসছি স্টেডিয়াম টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাতে 1:07, এবং চলছে ভূত এফএম এর নতুন বছরের প্রথম এপিসোড। আমি এবং মাসুম একসাথে আছি, এবং আমরা আশা করছি যে আপনাদের সবার সবার নতুন বছরটা অনেক 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 ভালো কাটবে। যাই হোক, সবাইকে আরও একবার এই আওয়ারেও আরও একবার আপনাদেরকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আশা করছি সবাই এনজয় করছেন আমাদের সাথে, এবং বাকিটা সময় আমাদের সাথেই থাকবেন। আমরা চলে যাব আরও একটি ঘটনায়, এবং এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবেন ফারনান, এবং ফারনান এসেছেন পুরান ঢাকা থেকে। তার কাছে আমি তার সেই ভয়ঙ্কর ঘটনাটা যেটা আমি শুনেছি আর কি, সেই ঘটনাটা শুনে ফেলে।
হ্যালো লিসেনার্স, আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। আর প্রথমেই রাসেল ভাই এবং মাসুম ভাইকে আমি জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা, এবং সেই সাথে রেডিও ফুর্তির যারা লিসেনার্স আছেন এবং ভূত এফএম এর যারা লিসেনার্স, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি সর্বপ্রথম যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের পুরনো ঢাকার একটা ঘটনা, এবং একটা বাসার সাথে রিলেটেড এই ঘটনাটা। এবং এই বাসাটা এখন বর্তমানে কোথায় আছে সেটা এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, হয়তোবা সেটা শাখালী বাজার অথবা তাঁতি বাজারের কোনো একটা জায়গায় এখনো বাসাটা রয়েছে। কিন্তু বর্তমানে বাসাটা একটা চারতলা বিল্ডিং, কিন্তু এর আগে বাসাটা একটা অনেক পুরনো একটা বাসা ছিল, এবং সেটাকে ভেঙে তারা এখনকার অবস্থায় নিয়ে আসে। আর এই বাসার মালিক যে ছিল, এখনো অবশ্য মালিক আছে সেটার, উনি হচ্ছেন একজন পুরনো হিন্দু জমিদার। তো উনি ছিলেন আগে হিন্দু জমিদার, এবং ওনাদের বাসাটা যখন প্রথমে পুরনো ছিল কনস্ট্রাকশন করানোর আগে, তখন এই বাসাটার একটা স্পেসিফিক নাম সবাই জানতো, এবং এই বাসাটার নাম ছিল যে মন্দিরালা বাড়ি, কেননা বাসাটা অনেক পুরনো, অনেক দেয়ালগুলো অনেক পুরনো ছিল, দেখতেও প্রায় ব্রিটিশ আমলের বাসাগুলোর মতো ছিল। এবং সব থেকে যেটা মানে দেখার বিষয় ছিল সেটা ছিল যে মানে ছাদের উপরে, তিনতলা ছাদের উপরে যে ওদের যে চিলেকোঠা ছিল সেটার উপরে মানে চারটা গম্বুজের মতো ছিল, সেটা ঠিক মন্দিরের মতো, এই জন্য অনেকে সেই বাসাটাকে মন্দিরালা বাড়ি নামেও ডাকত। তো সেই বাসাটাকে যখন ভেঙে মানে কনস্ট্রাকশনের জন্য ফাউন্ডেশন দেওয়া হবে, ঠিক তখনই তারা যেটা পায় যে মাটি যখন খোঁড়া হয় ফাউন্ডেশন দেওয়ার জন্য, তখন তারা ওই বাসাটার নিচ থেকে প্রায় 60টা কুয়া পায়। এবং সব থেকে অবাক বিষয় ছিল প্রত্যেকটা কুয়াই ছিল তখন জীবন্ত, এত পুরনো দিনের বাড়ি মানে জীবন্ত কুয়া পাওয়াটা মানে একটা অবাক বিষয় ছিল, এবং প্রত্যেকটা কুয়া থেকে নাকি প্রচুর পানি বেরোচ্ছিল। তো তারা তারপর এই কুয়াগুলোকে মানে মাটি দিয়ে ভরাট করে পরে সেখানে একটা বর্তমানে যে বিল্ডিং সেটাকে দাঁড় করায়। তো যখন এই বাসাটাকে ফার্স্টে বানানো হয়, তারপর যে বাসার যে মালিক যে হিন্দু জমিদার ছিলেন, তারা সবাই বাসায় উঠে স্থায়ীভাবে থাকা শুরু করে। তো প্রথমেই বেশ কয়েকদিন মানে কোনো সমস্যা হয়নি, বাসায় সব ঠিকই ছিল। কিন্তু একদিন হঠাৎ করে বাসার যে ওনার, সে হঠাৎ করে রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করল। এবং সেই স্বপ্নটা এরকম ছিল যে সে তার বাসার যে চারতলার ছাদ, সেখান থেকে প্রত্যেক দিন রাতেই নাকি দেখতো যে তাকে কেউ একজন মানে গলা চেপে ছাদ থেকে ফেলে দিচ্ছে, এবং সেটা ছিল অনেক ছোট্ট একটা বামুনের মতো মানুষ, এবং তাকে গলা চেপে ফেলে দিত এবং তাকে বলতো যে তুমি কাজটা ভালো করনি। তো এরকম সে প্রায় অনেক দিন, প্রায় 7-8 দিন একই স্বপ্ন বারবার দেখত। কিন্তু তখন সে বুঝতো যে মানে হয়তোবা কোনো রিজন আছে এটার পিছনে, কেননা এই বাসাটা অনেক পুরনো দিনের ছিল এবং তাদের যে বাপদাদার যে মানে কোনো একটা হয়তোবা সমস্যা আগে থাকতেই পারে। তো তারপর সে যেটা করলো যে বাসায় অনেক পুরোহিত ডেকে আনলো, তারপরে সে বাসায় অনেক পুজো দিল। কিন্তু তারপরে যেটা হলো যে এই স্বপ্নটা সে আর দেখা বন্ধ ঠিকই হলো, মানে সে আর এই স্বপ্নটা দেখলো না ঠিকই, কিন্তু কিছুদিন পরপর বাসার যে যারা যারা সদস্য ছিল তারা মানে হুটহাট করে কিছু ছোটখাটো অদ্ভুত অদ্ভুত জিনিস বাসায় দেখতো। এবং সেটা হচ্ছে যে অনেক সময় ছোট ছোট বাচ্চার কান্নার শব্দ সেই বাসা থেকে শোনা যেত হঠাৎ করে, এবং মাঝে মাঝে কি হয়তো যখন সিঁড়ি দিয়ে উঠতো উপরে দিয়ে তখন দেখতো যে কোন একটা কালো ছায়া এপাশ থেকে ওপাশে চলে গেছে। এরকম অনেক ঘটনাই ভাইয়া মানে ওখানে তখন জানা যায় এই ওই বাসাটা মানুষ যারা ছিল তারা দেখতো। আর সব থেকে বেশি কমন যেটা ছিল, যখন কেউ ওই বাসার রুমগুলোতে একা থাকতো মানে সম্পূর্ণ একা, যখন লাইট অফ করে ঘুমাতে যেত একটা অদ্ভুত শব্দ তাদের কানে আসতো, সেটা হচ্ছে কেউ অনেক জোরে জোরে নাক ডাকছে। এরকম অনেক কমন ঘটনা এই বাসার যারা যারা থাকে তারা সবাই মোটামুটি ফেস করছে। কিন্তু এখন স্পেসিফিক একটা ঘটনা আমি শেয়ার করবো, সেটা হচ্ছে ওই বাসার চারতলায় একটা খ্রিস্টান ভাড়াটিয়া উঠে, মানে খ্রিস্টান দম্পতি উঠে তারা এই ঘটনাটা ফেস করে। এবং তারা যখন ফার্স্টে ওই বাসায় থাকা শুরু করে, প্রথম প্রথম তারাও মানে কোনো সমস্যা আসলে কিছু মানে কিছু একটা দেখেনি। কিন্তু একদিন রাত্রে নাকি যে হাজবেন্ড ছিল, মানে তার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ ওই বাসাটায় রাতে থাকতো, ওই রুমটাতে চারতলা যে ফ্ল্যাটটাতে সেখানে থাকতো, একদিন রাতে হাজবেন্ডকে সম্পূর্ণ একা সেই বাসাটাতে রাত্রে থাকতে হয়। তো ঠিক যখন সে রাত্রে মানে তার রুমে ঘুমিয়েছিল তখন প্রায় গভীর রাত্রের দিকে সে একটা অদ্ভুত শব্দ তার কানে আসলো, সেটা হচ্ছে যে হঠাৎ করে মানে পানি পড়া শব্দ, ঝপঝপ ঝপঝপ করে পানি পড়া শব্দ। তখন সে চিন্তা করলো এত রাত্রে মানে পানি কোত্থেকে আসবে। সে ভালো মতো শব্দটাকে শুনল এবং সে দেখলো যে এটা আসলে বাইরের থেকে না, এটা হচ্ছে তার রুম থেকে আসলে আসতেছে, এবং এই শব্দটা তার পাশের রুম থেকে আসতেছে, সেটা তার বাথরুম থেকে আসতেছে। মনে হচ্ছে কেউ সেই বাথরুমে গোসল করছে, এবং সেই গোসল করাটা এমন যে ভাইয়া যে কেউ যদি মগ থেকে পানি নিয়ে বালতি দিয়ে গোসল করে ঠিক যেরকম শব্দ হবে, ঠিক সেরকম ঝপঝপ করে শব্দ হচ্ছে একটু পরপর। সে তখনও মানে কিছু বুঝতে পারেনি আসলে কি হচ্ছে। সে চিন্তা করে যে আমি পাশের রুমে যেয়ে দেখি, কেননা বাসায় তখন একদম খালি ছিল, তার ওয়াইফও বাসায় ছিল না, এই শব্দ কোত্থেকে আসবে আসলে। সে বাথরুমের সামনে গেল এবং দেখলো যে বাথরুমের গেটটা অর্ধেক ভেড়ানো এবং বাথরুমের লাইটটা তখনও জ্বলছিল। এমনকি সে যখন বাথরুমটা থেকে দু হাত দূরে, ঠিক তখন তার মনে হচ্ছিল যে বাথরুমের ভিতরে কেউ দিব্যি গোসল করছে, পানির ঝপঝপ শব্দ সে তখনও শুনছিল। কিন্তু যখন সে বাথরুমের গেটটাকে ধাক্কা দিয়ে সরালো, সে দেখলো যে ভিতরে কিচ্ছু নেই এবং ফ্লোরটা সম্পূর্ণ শুকনা, এক ফোঁটা পানিও সেই ফ্লোরে ছিল না এবং বালতিগুলো সম্পূর্ণ উল্টানো ছিল। তো এটা দেখার পরে সে বেশ ঘাবড়ে গেল। আর এই বাসার কিছু কিছু স্পেসিফিক ঘটনাগুলো সে আগে থেকেই জানতো এবং সে তখন ভয় পাওয়া শুরু করলো যে ব্যাপারটা কি আসলে, এই শব্দ আমি কোত্থেকে পেলাম। সে সাথে সাথে বাথরুমের গেটটা লক করে দিল এবং লাইটটাকে অফ করে তার পাশের রুমে সে ঘুমাতে চলে গেল। সে বেশ কিছুক্ষণ ঘুমালো, ঠিক তার কিছুক্ষণ পরে আবারও একই ধরনের শব্দ আবারও সে শুনতে শুরু করলো, সেই পানির ঝপঝপ শব্দ, এবং মনে হচ্ছে কেউ আবারও সেই বাথরুমে আবারও গোসল করছে। কিন্তু এইবার আর তার সাহস হলো না, সে চিন্তা করলো যে না, এইবার আমি আর পাশের রুমে যেয়ে দেখবো না। এখানে আমি আরেকটা কথা বলবো, মানে সেই যে বেডরুমটাতে ঘুমাচ্ছিল সে তার রুমে আমরা যে ডিম লাইট যেটাকে বলি সেই রকম একটা লাইট জ্বালানো ছিল তার রুমে, মানে ঘুটঘুটে অন্ধকার ছিল না। আর তার যে বেডটা ছিল সেটা হচ্ছে আপনার অনেক উঁচা এবং নিচে যে খালি জায়গা থাকে, মানে বক্স খাট না, এরকম একটা বেডে সে ঘুমাচ্ছিল, মানে নিচে খালি জায়গা। তো সে চিন্তা করলো যে না, এবার আমি আর পাশের রুমে
মানে খাটটা অনেকটা এরকম যে খাটের নিচে ঢোকা যায়।
হ্যাঁ রাইট, হ্যাঁ এরকম, মানে এরকম পুরান ঢাকায় আমাদের এরকম খাট এখনো রয়েছে।
ওকে,
তো সে চিন্তা করলো যে না, আমি আর পাশের রুমে যেয়ে দেখবো না। আর সে তার মানে সে সাহসটা হারিয়ে ফেলছিল, সে চিন্তা করলো যে না, আমি একদম আমার বেডরুমের দরজা খুলে একদম নিচে চলে যাব, মানে নিচে গিয়ে কাউকে যদি পাই তখন কাউকে ঘটনাটা শেয়ার করব, মানে একা শেয়ার থাকতে পারতেছিল না ভয়ে। তো সে যেটা করলো যে খাট থেকে যখন সে নামতে যাবে তখন সে যেটা দেখলো যে তার খাটের নিচ থেকে দুটা পায়ের পাতা বের হয়ে আসে, এবং সেটা অনেকটা এরকম, যদি খাটের নিচে কোন একটা লাশকে রেখে দেওয়া হয় এবং সেটা যদি দুটা পায়ের পাতা বের হয়ে থাকে, ঠিক যেমন দেখাবে ঠিক সেরকম। আর ওই দুটা পায়ের পাতা এত মোটা ছিল এবং কালো ছিল যে মানে সেটা দেখে প্রচুর ভয় পেয়ে গেল এবং তার মুখে একটা কথাও বের হচ্ছিল না। সে ডিম লাইটের মৃদু আলোয় এই জিনিসটা দেখার সাথে সাথে বিছানা থেকে নামার সাহস আর পেল না। সে বিছানায় তার একটা কম্বল ছিল, সে কম্বলটা মানে মুখের উপর নিয়ে মানে মুখের উপরে নিয়ে রাখলো যাতে আর কিছু সে দেখতে না পারে, কোনো কিছু যদি আরো ঘটে সে যাতে এগুলো দেখতে না পারে। এবং সে যেটা করলো যে একটু পরে যখন সে কম্বলটা তার মুখ থেকে সরাতে যাবে তখন দেখলো যে সেটা সরানো যাচ্ছে না, মনে হচ্ছে তার উপরে কেউ চেপে বসে আছে, কোন একটা অশুভ শক্তি তার উপরে চেপে বসে আছে এবং তাকে দম আটকিয়ে মেরে ফেলার চেষ্টা করতেছে। তখন সে প্রচুর মানে চেষ্টা করলো নিজেকে ছাড়ানোর, সে কিছুতেই নিজেকে ছাড়তে পারলো না। সে অনেক মানে মানে যেটা করলো যে অনেক মানে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই সে আর মানে রেহাই পেল না। হঠাৎ একটা সময় তার আর কিছু খেয়াল নেই তার সাথে কি হয়েছিল, এবং যখন ভোর হয় ঠিক ভোরের দিকে সে যখন দেখে যেটা দেখে যে সে তার রুমের মেঝেতে পড়ে আছে এবং তার রুমের যা যা আসবাবপত্র ছিল বিছানার চাদর এগুলো সবকিছু মানে এলোমেলো, মনে হচ্ছে রুমটার ভিতরে এসে কেউ মানে সবকিছু তছনছ করে গেছে এরকম মনে হচ্ছে, এবং সবকিছু প্রত্যেকটা জিনিস ভাই মানে ওলট পালট করা ছিল তখন মানে রুমের ভিতরে, মনে হচ্ছে কেউ মানে এই রুমে থাকাটা মানে কেউ পছন্দ করতেছে না এরকম কিছু একটা। এর পরদিন সেই বাসার মালিককে ঘটনাটা জানায় এবং সেইখান থেকে মানে তার মানে যা যা ছিল সেখান থেকে মানে সে আর থাকে নাই, সে বাসাটা আর ভাড়া থাকে না এবং সেখান থেকে সে চলে যায়। এই ঘটনাটা আমাকে ওই শাঁখারি বাজারের একজন এক পরিচিত এক লোক আমাকে শেয়ার করে, তো ওই ঘটনা আমি শেয়ার করলাম।
অনেক ধন্যবাদ ফার্নান আপনাকে, এবং আশা করছি যে আপনাদের প্রত্যেকেরই এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আমরা চলে যাবো এস এম এস এ। সাইমন পল্লবী থেকে আমাদের এস এম এস করেছেন আমাদেরকে আরমান হোসেন সূর্য নাটুর থেকে, আজকের ভূত এফএম তার কাছে ভালো লাগছে। আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি এম ডি শাওন, আজকের ঘটনাগুলো ভয় লাগছে না তার কাছে এবং তিনি বলছেন প্লিজ আগামী এপিসোড থেকে ভয়ঙ্কর ঘটনা চাই, এটা আমার রিকোয়েস্ট। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। রবিন আমাদের মীর হাজারিবাগ থেকে লিখেছেন আজকের ভূত এফএম ভালো লাগছে। আকাশ গাবতলি থেকে আমাদের লিখেছেন যে আচ্ছা ঘটনাগুলো আমাদের খুবই ভালো লাগছে, আমার মেসের সবাই শুনছে। আমাদেরকে মিমি সাভার থেকে এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে হ্যাপি নিউ ইয়ার, এর আগেও কয়েকবার এস এম এস দিয়েছেন তিনি। আমাদেরকে নীলিমা যাত্রাবাড়ি থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে এস এম এস টা পড়া হয় না কেন, এবার না পড়লে ভূত এফএম শুনবো না। আমাদেরকে সুমি রাজশাহী থেকে এস এম এস করেছেন এবং তার পিএসসি এক্সামের জন্য তিনি বেশ কিছুদিন আমাদেরকে শুনতে পাননি, এখন আবার শুনছেন। আমি আশা করব যে অবশ্যই শুনবেন, সবসময় আমাদের সাথে থাকবেন, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তবে সবার আগে কিন্তু ভাইয়া পড়াশোনা, তারপরে অন্য সবকিছু, পড়াশোনাটা কিন্তু ঠিক রাখতে হবে, তাহলে ভূত এফএম অনেক মজা করে শোনা যাবে। আমাদের সাথে মাঝে মাঝেই আমাদের এখানে উপস্থিত হতেন আবরার ভাই, যিনি এখন আমেরিকায় রয়েছেন, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সেটা তিনি আমাদের জানিয়েছেন। সো থ্যাংকস ফর বিইং উইথ আস, আশা করছি যে আমাদের সাথে আপনি এনজয় করছেন। আমাদেরকে রাকিব এস এম এস করেছেন আমাদেরকে বিজয় ধানমন্ডি থেকে। আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সানি 69 বোর্ডবাজার থেকে এবং শীতের রাতে ভূত এফএম অসম লাগে এবং সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি এক্সক্লুসিভ ফাহাদ, ওকে। আমাদেরকে এছাড়াও রনি এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে তার কাছে প্রচন্ড ভয় লাগছে, ভয় হাত পা ঠান্ডা হয়ে গেছে। ভয়ে আপনার হাত পা কতটা ঠান্ডা আমি জানি না, বাইরে যা ঠান্ডা এখন মুশকিল বোঝা যে কোনটাতে বেশি ঠান্ডা হচ্ছে। তবে ঘটনাগুলো আমার কাছে ভালো লাগছে আজকে, এটুকু বলতে পারি আর কি। রফিক আমাদের এস এম এস করেছেন আমাদেরকে আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস জেনে রাখুন bhoofm@radiofurti.fm অর্থাৎ bhoofm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা বলেছিলাম যে আজকে আমরা চেষ্টা করেছি ভূত এফএমটা কত বেশি জমজমাট করা যায়। পুরনো আমাদের অতিথি যারা রয়েছেন, যাদের ঘটনা আপনাদের সবসময় ভালো লাগে এবং আপনারা বলেন যে পুরনো এপিসোডগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে এবং নতুন এপিসোডে চাইতেও, কিন্তু পুরনো মানুষগুলোই কিন্তু আবার আসেন বারবার করে। যাই হোক, পুরনো মানুষজন যখন আসেন তখন সেই এপিসোডগুলো কেমন লাগে সেটাও আমাদের একটু জানাবেন প্লিজ। যাই হোক, আমরা আজকে চেষ্টা করেছি যে যে আপনাদেরকে নতুন বছরে নতুন কিছু একটা উপহার দিতে না, আমার কথা শুনে মনে হচ্ছে এখনই শেষ হয়ে যাবে, সেরকম কোনো ভয়ের কারণ নেই, আরো বেশ কিছুক্ষণ আছি আমরা। এবং আমরা এখন আবার আমরা নেক্সট ঘটনায় চলে যাব এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করছেন বাবু ভাই, তিনি তার জীবনের ঘটনাগুলো বলবেন এবং আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
Thank you, Russell bhai, and happy new year to everyone, all the listeners. আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড, ওনার নামটা সংগত কারণে বলতে যাচ্ছি না, ওনার বাসা হচ্ছে মিরপুর পাইকপাড়ায়, এবং ওনার বাসায় ঘটে যাওয়া কিছু ঘটনা এবং বাসা নিয়ে আর কি। তো ওনার বাসাটা হচ্ছে মিরপুর পাইকপাড়ায়, এটা বেশ পুরনো বাসা, বলা চলে প্রায় 40 years এর কাছাকাছি আর কি বাসার বয়স। তো বাসাটা প্রথম দিকে এটা কোনো হন্টেড কোনো ঘটনা ছিল না, এটা নর্মালি ছিল। তো ওনারা ওই বাসার মধ্যে একটা গাছ লাগান, তো গাছ লাগানোর পরে মানে গাছটা সম্ভবত কামরাঙা গাছ হয়তো, হ্যাঁ, এই গাছটা লাগানোর পর গাছটা বড় হওয়ার পর থেকে যত ভৌতিক জিনিসপত্র শুরু হয় বাসায়, মানে সামথিং লাইক স্পুকি টাইপের কিছু ঘটনা ঘটে। তো এর মধ্যে বাসাটার প্রথম ঘটনাটা যেটা বলি, ওনার চাচা ওই বাসায় থাকতো এক সময়। তো চাচা প্রায় রাতে একটা জিনিস ফিল করতো, একটা রুম ছিল, রুমটার মধ্যে শোয়ার পরে যেটা আমাদের মাসুম ভাই মাঝে মাঝে ফিল করে স্টুডিওতে, যে উনার বুকের উপরে মনে হতো হঠাৎ মানে ভারী কোনো মানুষ, মানে লোমশ কোনো মানুষ এসে ওনার বুকে উঠে বসতো এবং ওনার হাত পা টেনে ধরতো।
এটা তো অনেকে আবার ওই যে বোবা ধরা বলে, কিন্তু আমি অনেকের শুনেছি ঠিক জিনিসটা এমনও নাকি না
না। এবং ওই চাচা উনি সজ্ঞানে থাকতেন, উনি যখনই ওনার বুকে, এবং উনি মানে স্পেসিফিকলি বর্ণনা করছে যে যে উঠে বসতো সে বেশ বড় টাইপের একজন মানুষ, লোমশ টাইপের, এবং ওনার বুকে উঠে পড়ে ওনার হাত পা টেনে ধরে রাখতেন, উনি একটু নড়তে পারতো না, শব্দ করতো এবং মানে প্রচন্ড উনি গড়গড় করে শব্দ করতো বাট নড়তে পারতো না। এনিওয়েজ, তো উনি তখন শেষ পর্যন্ত বিরক্ত হয়ে যেটা করে, আপনার কাজের মানুষ যারা আছে বাসার, এরকম দুটো কাজের মানুষকে বলতো, তোমরা আমার বাসার আমার রুমের বাইরে থাকবা, আমার যদি এরকম ফিল হয় তোমরা যখন গোঙানি শুনবা তখন এসে আমাকে ঘুম থেকে উঠাবা। এবং কাজের মানুষ এরকম কয়েকবার করছে কাজটা। সেটা করার পরে দেখা যাচ্ছে যে একদিন উনি ভয়ঙ্কর কিছু ওনার সাথে ঘটে, ওই দিন উনি একলা ছিল ওই বাসায়, এবং এই ঘটনার পর থেকে উনি বাসা থেকে চলে যায় এবং ওই বাসা উনি আর কখনই আসে না। এখনো নাকি দেখা করতে আসলে দূর থেকে আসে, এক ব্লক দূরে গাড়ি রেখে উনি ওখানেই ডাকে, ওখানে কথা বলতে ওখান থেকে চলে যায়, বাসায় আর ঢোকে না। তো বুঝতে পারছেন একজন বয়স্ক মানুষ, তিনি বাসায় আর ঢোকে না। সো দের আর সামথিং ভেরি ব্যাড স্পুকি হ্যাপেন টু হিম, যেটা উনি কারোর সাথে আলোচনাও করে না এখন। তো যেটা হয়, একদিন ওই বাসায় আমাদের ফ্রেন্ড বিয়ে করেন, ভাবি দেশের বাইরে থাকেন। তো ভাবি যখন বাসায় আসেন, একদিন রাতে ওনারা ছাদে যান, সন্ধ্যার সময় ছাদে যেয়ে ছাদে কিছুক্ষণ সময় কাটায় গল্প করে, যখন সন্ধ্যা হয়ে আসতেছে তো এই সময় বাসায় নামে। তো যখন নেমে আসছে ওনারা দুজন, তো মনে হচ্ছে যে ওনাদের মাঝখান থেকে বাতাসের মতো কিছু একটা প্যাস করে গেছে। তো এটা প্যাস করে যাওয়ার পর ওনার ভাবির কাছে একটা স্পুকি লাগে ব্যাপারটা, মানে কেমন যেন লাগে ওনার কাছে, মানে গাছের শিরানি একটা ব্যাপার। তো ওনার যখন নেমে আসে সিঁড়ির গোড়ায় দেখা হয় ওনার এক চাচার সাথে। তো তিনি বলেন যে তোমরা উপর থেকে আসছো, তুমি দাঁড়াও। উনি খুব পরেশগার টাইপের মানুষ, উনি যেটা করে ভাবির কপালে হাত দিয়ে দোয়া করে একটা ফু দেয়। তো ফু দেওয়ার পরে উনি বলে যে কি হয়েছিল, আপনি কেন এটা কি হলো, এর ফু দিলেন কেন, কি ব্যাপার। তো বলে যে মা তোমার সাথে একটা অশরীরী জিনিস চলে আসছিল উপর থেকে, তো এরকম সন্ধ্যার সময় যাবা না ছাদে, বলে উনি তারপর বলে যাও এখন যাও বাসায়। তো উনি অ্যাপার্টমেন্টে আসে। তো ওই দিন গভীর রাত, ওই ফ্রেন্ড উনি কাজ করছেন পিসিতে রাতে, ভাবি শুয়ে আছেন বিছানায় ঘুমায় গেছেন। তো এরকম সময় হঠাৎ করে ভাবি মানে ওনার নাম ধরে আস্তে আস্তে ডাকতেছে, ডাকটা অদ্ভুত টাইপের, হ্যাঁ, যে যেমন ধরেন ধরলাম ওনার নাম, ধরেন যে কোনো একটা এক্স ধরলাম আর কি, আস্তে আস্তে ওনার নাম ধরে ডাকছেন। তো নাম ধরে যখন ডাকছেন তখন উনি আস্তে আস্তে বলতেছে কি ব্যাপার, ডাকতেছো কেন, তো কোনো রেসপন্স নাই। তো উনি একসময় ওই ইসার থেকে চেয়ার থেকে উঠে যায়, উঠে যেয়ে ভাবির কাছে যায় যে বলে কি ব্যাপার, ডাকতেছে কেন। তখন ভাবি মানে থাপ করে চোখ মেলে, এবং চোখ মেলাটা খুব অস্বাভাবিক, যেমন একটা মানুষ যেটা হঠাৎ শুয়ে থেকে চোখ মেলে ঠিক সেভাবে চোখটা মেলে। মেটে উনি শুদ্ধ ভাষায় কথা বলতেন সবসময়, উনি ঠিক অশুদ্ধ টাইপের ভাষায়, মানে যেটা কলিকল যে টাঙে আমরা কথা বলি, বলে যে আমাকে ডাকছো কেন, উঠালে কেন ঘুম থেকে, এবং গলার টোনটাই ডিফারেন্ট। তো উনি বেশ থতমত খেয়ে যায়, উনি থতমত খেয়ে যায় বলে কি ব্যাপার, এবং এতটুকু কথা বলে ভাবি আর কোনো কথা বলতে থাকে না, চুপ করে আসছে, তাকায় আসছে। তো উনি তখন ভাবিকে জোরে ধাক্কা দেয়, তো জোরে যখন ধাক্কা দেয় তখন মনে হয় তার ঘুমটা দ্বিতীয়বার ভাঙলো। ধর্মকর উঠে বসে, ধর্মকর উঠে বসে চিৎকার চিল্লাচিল্লি করে যে আমি এতক্ষণ এমন একটা জগতে ছিলাম অন্যরকম, আমি তোমাকে ডাকতেছি তুমি শুনতেছো না, চিৎকার করে ডাকতেছিলাম তোমাকে। তখন উনি বলে না এরকম তো কিছু হয়নি, তুমি আসতে একবার ডাকছো। যাক রাতটা অনেকক্ষণ ওনারা কাটিয়ে দেয় ওভাবে আর কি জেগে থেকে। তো ভাবি তো পরে ওখান থেকে চলে যায়, কিন্তু ওই বাসায় আরো ঘটনা ঘটে। ওই বাসাটাতে ওনার এক ফ্রেন্ড, ওই বাসায় এই ধরনের ঘটনা যেহেতু ঘটে এবং অনেক সময় অনেক অনেক শব্দ শুনে এটা শুনে, তো ওনার এক ফ্রেন্ডকে উনি এই ঘটনাগুলো বলতো যে আমাদের বাসায়, ফ্রেন্ড মানে অনেকের সাথে আলাপ করতো, আমাদের সাথে আলাপ করছে। তো বললো যে এরকম আমার বাসায় এরকম এরকম ঘটে। সেই একটা ফ্রেন্ড একদিন বলছে তোর বাসায় কি আছে সব ফালতু এসব জিনিসের কোনো বেল নাই, হ্যাঁ আমি এগুলোকে কেয়ার করি না, ভয় পাই না, যাবো তোর বাসায়। তো একদিন ওই ফ্রেন্ডটা আসছে বাসায় দিনের বেলা, তখন এসে বাসায় ঢুকছে, ঢোকার পরে ওনার যে রুমটা ওনার অ্যাপার্টমেন্টটা উনি ওখানে একাই থাকেন আর কি, তো ওখানে ঢুকছে, ঢুকে বসে ল্যাপটপে কাজ করতেছে ফ্রেন্ডটা। তার ওই বাসায় ঢোকার সময় নাকি ফ্রেন্ডটা বলছিল যে এই বাসায় কি আছে, জিন আছে না কি আছে, আমি এগুলো দেখতে চাই, তোরা পারলে আমার কিছু করিস, এরকম কিছু কথা বলে ফ্রেন্ডটা ঢুকছিল। তো ঢুকে ল্যাপটপে কাজ করতেছে বসে বসে, তো এই সময় হঠাৎ করে সে শোনে আর কি, এটা হচ্ছে পরে ফ্রেন্ডের কাছ থেকে শোনা ঘটনাগুলো, কিন্তু ফ্রেন্ডটা শুনে যে জানলার মধ্যে কেউ টোকা দিচ্ছে, টক 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 করে একটু টোকা দিচ্ছে আর বলতেছে আমাকে ভেতরে ঢুকতে দাও, একটা মেয়ের গলা। তো এটা যখন শুনছে, শোনার পরে সে করছে কি, একটু চিন্তায় পড়ছে যে কে এখানে, এবং জানালা যেখান থেকে টোকা মারতেছে ওই জায়গাটা রাসেল ভাই একটা মানে ফাঁকা জায়গা, দুই পাশে আপনার ব্যারিকেড দেওয়া, তালা মারা কি গ্রিল দিয়ে আটকানো, ওখানে যাওয়ার কোনো উপায় নেই আর কি, কোনো মানুষ নর্মালি ঢুকতে পারবে না তালা না খুলে। তো এটা শুনে সে একটু চিন্তা পড়লো, জানলার কাছে যে দেখে কেউ নাই, তো সে তারপর করলো কি, হেঁটে গেল যে আমার ওই যে ফ্রেন্ড উনাকে ডাকলো, ডেকে বললো যে এই তোর বাসায় আমি আসছি, এখান থেকে আমি শুনতেছি কে যেন জানলা নক করে বলছে আমাকে ঢুকতে দেয় একটা মেয়ের গলা। আমার ফ্রেন্ড বলছে ফাইজলে আমি করছি নাকি, চল। সে আবার আসছে, এসে উনি ধর জানলাটা খুলছে, জানলাটা খুলে বাইরে যখন তাকাইছে কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা, তালা মারা, ওখানে ঢোকারও কোনো অপশন নাই। তো বলতেছে যে এখানে কোনো অপশন নাই, কে ঢুকছে বলে সে বলতেছে এরকম জানলার দিক বাইরে তাকায়, কে ঢুকলো এসে। হঠাৎ করে সে পিছনে ফিরে তাকায়, দেখে একটা আয়না ছিল ওনার ফ্রেন্ড চেয়ারে বসা, আয়নাটার দিকে তাকায় আছে এবং তার শরীরটা ফ্রিজ হয়ে গেছে, লাইক লকড, মানে একটা মানুষ যখন লকড হয়ে যায় না, ধরুন অনেক সময় মানুষ দেখা যাচ্ছে পুরো মানে শরীর শক্ত হয়ে গেছে একটা পজিশনে লকড। তো উনি তাকায় বলে যে এরকম কেন, কোনো ফাজলামি করতেছে কিছু করতেছে? তো উনি আসে, এসে করে কি ওকে ধাক্কা দেয়, ধাক্কা দেয় বলে দেখে ধাক্কা দিয়ে নড়াচড়ার কোনো খবরই নেই। আর ফ্রেন্ডটা ছিল খুব লিন অ্যান্ড থিন, খুব হালকা পাতলা গঠনের, মানে ধাক্কা দিলে, এবং আমার যে ফ্রেন্ডের কথা বলতেছি উনি বিশাল, উনার আকৃতি বিশাল, হি অ্যাবাভ সিক্স ফিট টল, ছয় ফিটের উপরে উনি লম্বা এবং বেশ স্বাস্থ্যবান। উনি যখন ধাক্কা দিচ্ছে বন্ধুর কিন্তু সরে যাওয়ার কথা, তো বন্ধু দেখছে নড়তেছে ওনার শরীর এত স্টিফ, তখন উনি করে কি তাকে একটা লাথি দেয় জোরে, লাথি দেওয়ার পরও দেখে যে সে নড়তেছেই না। তখন উনি কি করে ওনার চাচাকে ডেকে নিয়ে আসে ঘর থেকে, আরেক ফ্ল্যাট থেকে, যায় আসো ও এরকম ব্যবস্থা কি ব্যাপার। তো দুইজনে মিলে নাকি তাকে উঁচাও করতে পারেনি, কোনো মতো ছেঁচড়ায় আপনার ড্রয়িং রুমে নিয়ে আসে, লিভিং রুমে নিয়ে এসে বসায়, বসায় তখন তাকে ওই যে অনেক ই করা হয়, দোয়া পড়ে ফু দেয়, পানি ছিটায়, এটি করার পর আস্তে 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 একসময় তার সে হুশ ফিরছে, কিন্তু সে কথা বলতে পারতেছে না, সে ইশারায় বোঝাচ্ছে যে সে কথা বলতে পারতেছে না। তো এই অবস্থায় তাকে অনেক দোয়া টোয়া পড়ে ফু দেয়, পানি খাওয়ায়, তখন তার হুশ আসে, তখন জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুই এরকম হয়েছিলি কেন? তখন নাকি সে বলে যখন ওই ফ্রেন্ডটা দরজা খুলছে আর কি, জানলাটা খুলে যখন কথা বলতেছে, এই সময় সে পাশের আয়না দিয়ে দেখে একটা মেয়ে, মেয়েটা এসে তার দিকে তাকায়, হাসে এবং মানে সামহাও তার তার কাছে এসে তার ভেতরে ঢুকে যায় আর কি, এবং সে ওখানে ওরকম ভাবে ফ্রস্টের মতো হয়ে যায়, হ্যাঁ, এবং সে প্রচন্ড ভয় পেয়েছে, এরপর থেকে সে ওই বাসায় আর আসে না। এরপর ওই বাসার লাস্ট ঘটনা যেটা শুনলাম, হুইচ ওয়াজ লাইক 2-3 days ago, দুই দিন বা তিন দিন আগে, এই নতুন বছরই সম্ভবত, ওই ওই ফ্রেন্ডের কাজিন ওনার বাসায় আছে আর বোনরা আছে আর একটা রুমে শুয়ে আছে ওখানে। তো রাতের বেলা ওনার কাজিনকে, ছোট আর কি, স্কুলে পড়ে, ওকে বলতেছে যে ইউনো হোয়াট, আই ক্যান সেন্স জিন, রাতের বেলা ঘুমানোর আগে বলতেছে আই ক্যান সেন্স জিন, আমার মনে হচ্ছে এখানে জিন আছে। এটা বলার সাথে সাথে তো কাজিন বলতেছে তা তুমি দুষ্টুমি করতেছো, হ্যাঁ, এটা বলার সাথে সাথে দেখে তার রুমে মধ্যে দরজাকে ধপ ধপ করে নক করছে দুইটা, এবং দুইটা নক যখন করছে তখন তারা কি করছে, আস্তে করে উঠছে বিছানার থেকে, উঠে হেঁটে গেছে, উনি গেছে আমার ফ্রেন্ডটা গেছে, উনি যে দরজা খুলছে দেখে করিডোর ফাঁকা, কেউ নেই করিডোরে। তো আরেক রুমে বোনরা শুয়েছিল, তাদেরকে জিজ্ঞেস করছে, তারা একদম ঘুমে বেঘর, তারা উঠেই নেই। কাজিন ভয়ের চোটে বসে আমি এখানে থাকবো না তোমার সাথে, তোমার এখানে ভয়ের ব্যাপার স্যাপার আছে, আমি তোমার আপুর রুমে যা শুব। তো ও করছে কি, সেই ওদের রুমে গেছে যে ওই আপু আপুর হাজবেন্ড ছিল, ওনাদের সাথে থাকার জন্য রুমে ঢুকছে। ও উনি ওদেরকে ঢোকাই দিয়ে যখন আবার ব্যাক করে রুমে আসছে, রুমে এসে গেটটা লাগানোর সাথে সাথে দেখে আবার ধপ ধপ করে নক দরজার মধ্যে। উনি ভয়ের চোটে ভয়ও পাইছে, আবার দরজা খুলছে সাথে সাথে। দরজাটা খোলার সাথে সাথে কেউ নেই, করিডোর ফাঁকা। উনি তাড়াতাড়ি দরজা লাগাই দিয়ে শুয়ে পড়ছে। এটা হচ্ছে লেটেস্ট ঘটনা, এই দুই দিন আগে ঘটছে ঘটনাটা। তো এরকম প্রায় ঘটে। এবং উনি বলছে যে কেউ যদি আসতে চান, আমাদেরকেও বলছে ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম টু কাম অ্যান্ড ইনভেস্টিগেট, অর এনি কেউ যদি আসতে চায় দেখতে চায় সে ওয়েলকাম বাসা আসার জন্য।
কাজও করতে পারি আমরা ওখানে, যে আমরা একটা আমাদের কি বলবো যে আমাদের একটা এপিসোড আমরা ওখানে করে ফেলতে পারি। ওকে, বাট আমি আসলে আই ডোন্ট ওয়ান্ট টু ফেস দেম আর কি, যেটা যারা ওখানে থাকেন বা এরকম কিছু একটা, সেটাই দেখা যাক কি হয়। নতুন বছরটা ভাবছিলাম ভালো যাবে, দেখা যাক। অলরাইট, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের যেতে হবে। বেশ কিছু SMS রয়েছে, আমি সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। নীলা সাভার থেকে SMS করেছেন এবং ফার্স্ট দিনই ভূত FM শুনছেন, ওয়েলকাম টু ভূত FM। আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। অ্যান্ড আমি খুব ভালো লাগছে জেনে যে অনেকে এখনো নতুন আমাদের সাথে জয়েন করছেন। আমাদেরকে তিনি জানিয়েছেন প্রথম শুনে যে অসাম লাগছে তার কাছে আজকের এই এপিসোডটি। মিলন নাইম সোহাগ রানা হাফিজ যশোর থেকে, যশোর বাগেরহাট থেকে বলছেন যে আমরা পাঁচজন মিলে ভূত FM শুনছি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন সঞ্জয় কার, এছাড়াও আমাদের SMS করেছেন এক্সক্লুসিভ ফাহাদ, আচ্ছা তার তিনি এর আগেও SMS করেছিলেন আই গেস। আমাদেরকে জামিল ময়মনসিং থেকে SMS করেছেন, পরাগ খুলনা থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন অ্যাক্সিডেন্ট করেছেন তিনি, বাট এখন তার তিনি বলছেন যে এখন ভূত FM শুনে হাত পায়ের ব্যথা অনেক কমে গেছে, তার মানে হাত পা মানে ঠান্ডা হয়ে আছে, ঠান্ডা হলে মানে ব্যথা একটু কম লাগে নাকি আমি ঠিক জানি না, যে বরফ দেয় না এরকম একটা ব্যাপার থাকতে পারে। আমাদের এছাড়াও SMS করেছেন সঞ্জয়, আচ্ছা সঞ্জয় SMS আমি একটু আগে পড়লাম, আসলে বারবার করে অনেকগুলো SMS আসছে। জাহিদুর রহমান আমাদের SMS করেছেন এবং 14 দিন পরে তিনি ভূত FM শুনছেন, অর্থাৎ দুটা উইক তিনি মিস করেছেন, SSC এক্সাম দোয়া করতে বলেছেন। আমি অবশ্যই দোয়া করবো, অবশ্যই দোয়া রাখি আপনাদের সবার জন্য। মৃদুল আমাদের SMS করেছেন রাজুক উত্তরা থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি শাওন, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি সাইমন পল্লবী থেকে, সোহান আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, জিসান SMS করেছেন আমাদেরকে ক্রাউন নেত্রকোনা থেকে, আমাদের নিশাত SMS করেছেন আমাদেরকে বেলাল, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, মোহাম্মদ সোহেল আমাদের SMS করেছেন সিলেট থেকে, আমাদের SMS করেছেন মুনিয়া অরিন ঢাকা থেকে এবং তিনি বলছেন যে আচ্ছা অসম এপিসোড তাই তিনি লিখেছেন এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। আমাদেরকে সজীব SMS করেছেন, মুকুল আমাদের SMS করেছেন অসম হচ্ছে তাই লিখেছেন, আমাদেরকে SMS করেছেন রাফি, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মোহাম্মদ নাজমুল, আমাদেরকে আরিশা SMS করেছেন এবং তিনি আমাদের সাথে নতুন জয়েন করলেন, ওয়েলকাম টু ভূত FM। আশা করছি নতুন বছরে নতুন নতুন অনেকেই আমাদের সাথে জয়েন করছেন এবং খুব ভালো লাগছে জেনে। আমাদেরকে SMS করেছেন আলামিন, SMS করেছেন আমাদেরকে ইভা ধানমন্ডি থেকে এবং তিনি বলছেন কি আমার SMS পড়বো না, আজ আপনার SMS পড়ে ফেললাম। লাকি ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সিফাত সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আপনি আমাদের ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখে নিন, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত FM @radiofurti.fm which is BHOOTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। এখনই চলে যাব একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসব একটু পরেই। আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ভূত FM হন্টেড বাই এয়ারটেল, ঘড়িতে সময় রাত 1:37। আমি রাসেল আছি, সাথে মাসুম আছে, এবং আছে আমাদের আজকের অতিথিরা, এবং আপনারা সবাই তো সবসময় আছেন আমাদের সাথে। আমি একটা জিনিস ধন্যবাদ জানাতে চাই, আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, যে এই চার বছর প্রায় হতে চললো আমরা যে একসাথে পথ চলছি, এটাতে সবচাইতে বেশি কাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত? হ্যাঁ, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যারা, যাদের ঘটনাগুলো হয়তো মানে একজন ঘটনা পাঠান, তার চাইতে আরেকজনের ঘটনা বেশি ভালো হয়ে যাওয়ার কারণে তিনি হয়তো পিছিয়ে পড়েন, কিন্তু তিনি দেখা যায় যে একদম থেমে যান না, আর একটা ঘটনা পাঠান, তারপর হয়তো অন্য একটা ঘটনা সংগ্রহ করে পাঠান, বা তার চাইতে ভয়ঙ্কর আরো কিছু ঘটনা সংগ্রহ করে পাঠান, বা কারো হয়তো কোন সময় ঘটনা সিলেক্ট হয়নি কিন্তু এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। এবং আমি খুবই মানে আমি নিজেই খুবই 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 মুগ্ধ এই সমস্ত মানুষদের নিয়ে, এবং আমি আসলে তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, এবং আশা করছি যে ভবিষ্যতেও যাদের ঘটনা সিলেক্টেড হয়নি তারাও অন্য ঘটনা সংগ্রহ করে আমাদের এখানে পাঠাবেন, এবং পাঠিয়ে আমাদের এখানে পার্টিসিপেট করবেন, বা আমরা আপনাদের ঘটনাগুলো পড়ে শোনার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি আবার ফার্নানের কাছে তার আর একটি ঘটনা শোনার জন্য।
তো আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আসলে আমাদের পুরনো ঢাকার একটা ঘটনা, এবং এই ঘটনাটা আমাকে শেয়ার করে রাহি ভাই, যার বাসা হচ্ছে সূত্রাপুর। তো ওনাদের এলাকায় একটা ঘটনা, এবং এটা হচ্ছে একটা স্পেসিফিক্যালি একটা বাসার সাথে জড়িত, এবং এই বাসাটার মালিক হচ্ছিল এক ভারতীয় বংশোদ্ভূত হিন্দু জমিদার। তো এই বাসাটা সে একসময় এক মুসলিম ভদ্রলোকের কাছে সেল করে ভারতে চলে যায় সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে। ওই মুসলিম ভদ্রলোক যখন এই বাসাটাকে প্রথমে কেনে, তো উনি যেটা একটা অদ্ভুত জিনিস স্টোর রুমের দিকে মানে লক্ষ্য করে, যে স্টোর রুমের যে ফ্লোরটা সেখানে অনেক বড় একটা গর্ত, এবং সেটা মোটামুটি একটা অনেক মানে গভীর একটা গর্তের মতো। তো এই গর্তটাকে আশেপাশের প্রতিবেশী যে লোকজন তারা অনেকে বলতো যে এটা একটা সুরঙ্গের মতো। তো এরকম সে ওই যখন বাসাটা নতুন কিনে তখন অনেক কিছু চেষ্টা করে যে ভিতরে কি আছে দেখার জন্য, কিন্তু সে মানে এটার আর কোনো সলিউশন পায় না, অনেক কিছু চেষ্টা করার পরেও কিছু পাওয়া যায় না। তো তারপর তারা যেটা করে, ওই মানে গর্তটাকে একটা কাঠের তক্তা দিয়ে খুব ভালো মতো বন্ধ করে দেয়। আর যখন সে নতুন এই বাসাটা কিনে, ওই প্রতিবেশী লোকজন বলতো যে বাসাটা একটা অভিশপ্ত বাসা, কেননা এখানকার আগের যারা মালিক ছিল তারা নাকি অনেক মানে খুনটুন করে মানে লাশ এই গর্তটার ভিতর ফেলে দিত। এরকম অনেক ঘটনাই সে বাসাটা কেনার পরে আশেপাশের প্রতিবেশীর কাছ থেকে শুনতে পায়, কিন্তু এখন কি আর করার, বাসা যেহেতু কিনে ফেলছে এখানেই থাকতে হবে। আর সেই সে ছিল এক ব্যবসায়ী ছিল, এবং সে শ্যামবাজারে চালের ব্যবসা করত। তো যেটা দেখা যেত যে তার বাসার যে স্টোর রুমটা, যে স্টোর রুমটাতে একটা গর্ত পাওয়া যায়, সেই স্টোর রুমটাকে তারা গুদাম ঘর হিসেবে ইউজ করত, এবং প্রত্যেক দিনে দেখা যেত যে চালের বস্তা সেই গুদাম ঘরে জমা রাখা হতো, এবং একসময় আবার সেটা দোকানে নিয়ে যাওয়া হতো। তো প্রায় সারাদিনই ওই গুদাম ঘরটা প্রায় খোলা থাকতো, স্টোর রুমটা প্রায় সারাদিনই খোলা থাকতো। তো তারপর যেটা হয় যে এক বুড়ো চাচাকে মানে কেয়ারটেকার মানে রাখে তারা ওই বাসায়, এবং তার কাজ ছিল যে প্রত্যেক দিন রাতে যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন ওই স্টোর রুমটাকে ভালোমতো ফ্রেশ করে দেয়া, এবং বাসার স্টোর রুমটার আগে অনেক বড় একটা করিডোরের মতো জায়গা ছিল, সেই জায়গাটাকে খুব ভালোমতো পরিষ্কার করে দেয়া। তো এই কাজই সেখানে সে করত, এবং সে একতলায় ওই স্টোর রুমের পাশে দু তিনটা ছোট ছোট রুম ছিল, সেখানেই থাকতো, এবং আরো কয়েকটা রুম প্রায় খালিই পড়ে থাকতো, কেউ থাকতো না সেখানে। তো একদিন রাত্রে সে তার কাজ শেষ করে স্টোর রুমটাকে ভালো মতো লক করে তার রুমে ঘুমাতে গেছে। তো গভীর রাত্রের দিকে তার কানে একটা শব্দ আসলো, সেটা হচ্ছে হঠাৎ করে মনে হচ্ছে কেউ যেন গেট নক করছে ওই স্টোর রুমের ভেতর থেকে। মনে হচ্ছে যে স্টোর রুমটাতে একটা গর্ত ছিল, সেই ওই স্টোর রুমটা থেকে মনে হচ্ছে ভেতর থেকে কেউ অনেক জোরে জোরে গেট নক করছে। এবং এটা শোনার পরে তার ঘুম ভেঙে গেল, এবং সে ভয় পাওয়া শুরু করলো যে কি ব্যাপার, স্টোর রুমটাকে সে একটু আগে তালা মানে লক করে আসছিল, কিন্তু হঠাৎ করে সেটার ভিতরে আবার কে থেকে যাবে, মানে সেখান থেকে কেই বা গেট নক করবে, খুব আনইউজুয়াল একটা বিষয় ছিল। এবং সে নাকি ওই যে বিশাল বড় করিডোরটা ছিল সেখানেও কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পেত, এবং সেটা হচ্ছে অনেকটা কেউ যদি লাঠিতে ভর দিয়ে হাঁটে, মানে কারো যদি পা খোড়া থাকে এবং লাঠিতে ভর দিয়ে হাঁটে যেরকম ঠুকঠাক একটা শব্দ হয় রাতের বেলা, ঠিক সেরকম একটা শব্দ সে শুনতে পেত। মনে হচ্ছে করিডোরের এপাশ থেকে ওপাশে এবং ওপাশ থেকে এপাশে কেউ হাঁটে। তো এইগুলো মানে সে মানে শুনতো এবং প্রচুর ভয় পেত, এবং এই বাসার আগের যে ইতিহাস সেটাও তার জানা ছিল, মানে এরকম আশেপাশের লোক থেকে শুনে সে মানে জানতো যে বিষয়গুলো। তো তখন মানে সে তার সাহস হতো না যে রুমের দরজাটা খুলে দেখবে যে কে হাঁটে আসলে, সে প্রচুর ভয় পেয়ে যেত। এভাবে প্রায় মোটামুটি রেগুলারে সেরকম কিছু একটা শব্দ সে শুনতে পেত প্রত্যেক দিন রাতে, এবং সে একদিন চিন্তা করলো যে না, এই ঘটনাগুলো বাসার যে মালিক সেই মালিককে বলে দিবে,
এবং সে মালিককে বলল, কিন্তু বাসার মালিক তার কোনো কথাই বিশ্বাস করল না। সে বলল যে তুমি বুড়ো হয়ে গেছো, মানে উল্টাপাল্টা শুনেছ, এগুলো আমার ঠিক না আসলে, মানে এরকম কিছু হচ্ছে না আসলে। তো তার কথা কেউই বিশ্বাস করত না। এভাবে আরো কয়েকদিন কেটে গেল এবং তারপরে একদিন রাত্রে সে তার কাজ শেষ করে, মানে স্টোর রুমে ভালো মতো লক করে সবকিছু মানে পরিষ্কার করে করিডোরটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে তার রুমে ঘুমাচ্ছে। ঠিক গভীর রাতের দিকে আবারও সেই মানে গেট নক করার শব্দ, কিন্তু আজকে গেট নকটা স্টোর রুম থেকে হচ্ছে না, আজকে শব্দটা শোনা যাচ্ছে তার রুমে কে যেন এসে গেট নক করছে। এবং সেটা কয়েকবার নক করার পরে তার নাম ধরে কে যেন একবার একটা পুরুষ কণ্ঠে ডেকে, তারপর একদম নিশ্চুপ, আর কিছু শোনা যাচ্ছে না। তখন তার ঘুম ভেঙে যায় এবং সে মনে করে হয়তোবা দোতলায় বাসার যে মালিক থাকেন ফ্যামিলি নিয়ে, হয়তোবা সেই হয়তোবা তাকে নক করে ডেকেছে কোনো একটা কাজের জন্য। সে যেটা করে যে রুমের দরজাটা খোলে এবং সে যেটা দেখে যে সম্পূর্ণ করিডোরটা একদম খালি, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই, কিন্তু একটু আগে সে কে যেন তাকে ডেকে গেছে। সে যখনই রুমের ভিতরে ঢুকবে এবং দরজাটা লাগিয়ে দিবে, সে তার চোখে পড়ল করিডোরটার আরেকটা প্রান্তে কে যেন দাঁড়িয়ে আছে, মানে দূরে অন্ধকারে সে ঠিক মতো অস্পষ্টভাবে একটা মানুষের প্রতিচ্ছবি দেখতে পেল। এবং সে অনেক ডাকাটাকি শুরু করলো যে আপনি কে আসলে, মানে কাকে যান, কিন্তু সেটা কোনো অ্যান্সারই দিল না। সে সাথে সাথে ওই যে ছায়া মূর্তিটার দিকে মানে হাঁটা শুরু করলো এবং একটা সময় সে দেখলো যে এটা আসলে কোনো পুরুষ না, এটা হচ্ছে একটা বৃদ্ধা মহিলার মতো, এবং সেটা হচ্ছে যে একটা শাড়ি পরা ছিল এবং ছোট, মানে অনেক বেটে গরমে একটা বৃদ্ধা মহিলা মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এবং তার হাতে একটা লাঠির মতো শব্দ। এবং সে তখন এটা দেখার সাথে সাথে তার মনে পড়ে গেল গত রাতের কথাগুলো, কিছুদিন আগে যে ঠুকঠাক শব্দ সে শুনতে পেত ঠিক সেই কথাটা মনে পড়ে গেল। সে বুঝলো যে মানে উনি এই জিনিসটাই হয়তোবা মানে আগে শুনতো, এই ঘটনাটাই আগে শুনতো। এবং সে যেটা করলো যে সাথে সাথে মানে পালিয়ে দেখার চেষ্টা করলো যে ওটা আসলে কোথায় যায়, এবং ওটার চেহারা সে কিছুই দেখলো না, দেখলো যে ওটা দিব্যি হেঁটে সেই স্টোর রুমের দিকে যাচ্ছে এবং স্টোর রুমের দরজাটা খুলে সেই স্টোর রুমটার ভিতরে ঢুকে গেল। সে সাথে সাথে মানে ভয় পেল এবং প্রচন্ড জোরে তার রুমের দিকে চলে আসলো এবং তার বুঝতে ভুল হলো না এটা আসলে কোনো মানুষ না। এবং সে তখন ভাবলো এটা কিভাবে সম্ভব, স্টোর রুমের তারা তখনও লাগানো ছিল এবং স্টোর রুমের চাবিটা তার কাছে ছিল, এটা কোনোভাবেই সম্ভব না যে স্টোর রুমের দরজাটা খুলে সেটার ভিতরে ঢুকে যাওয়াটা। তো তারপরে এই ঘটনাটা সে তার বাসার যে ওনার তার সাথে শেয়ার করলো, তারপরে একই কথা হলো, তার কথা কেউ আর বিশ্বাস করলো না। তারা সবাই বলে যে তুমি হয়তো ভুল দেখেছো রাতের বেলা এবং তোমার এইসব ঘটনা শুনে বাসার ছেলেমেয়েরা প্রচন্ড ভয় পায়, তোমাকে আর কাজে রাখা যাবে না, এরকম অনেক কথাই বললো। তারপর ওই কেয়ারটেকার মানে যেটা চিন্তা করলো আসলে এই বাসায় কাজ করা যাবে না, কারণ এই বাসায় অনেক প্রবলেম সে মানে নিজের চোখে দেখেছে। তারপর যেটা করলো যে সে মানে চিন্তা করলো যে কয়েকদিন পরে কাজটা ছেড়ে দিবে। তার দুই থেকে তিন দিন পরের ঘটনা এবং এটা হচ্ছে সেই দিন রাত্রে ওই কেয়ারটেকার প্রচন্ড অসুস্থ ছিল এবং সে যেটা করলো যে সবকিছু মানে কাজ শেষ করে যখন সে মানে ঘুমাতে যাবে স্টোর রুমটাকে লক করে, সে স্টোর রুমটাকে লক করতে ভুলে গেল এবং সে ওটাকে খোলা রেখে তার রুমে ঘুমাতে চলে গেল। ঠিক একইভাবে গভীর রাত্রের দিকে গভীর রাত্রের দিকে আবারও একই ধরনের ঠুকঠাক শব্দ সে শুনতে পেল, কে যেন তার মানে রুমে এসে মানে নক করলো এবং নক করে আবার কিছুক্ষণ চুপ হয়ে গেল। কিন্তু সে চিন্তা করলো যে না, আজকে সে এটা বের করেই ছাড়বে আসলে কে মানে গেটটা নক করে যায়। সে সাথে সাথে রুমের দরজা খুললো এবং দেখলো যে বাইরে করিডোরে কেউ নেই, দূরে সে স্টোর রুমটা দেখা যাচ্ছে এবং স্টোর রুমটার দরজা সম্পূর্ণ খোলা। তখন তার মনে পড়ে গেল স্টোর রুমটাতে মানে তালা লাগাতে সে আজকে ভুলে গেছে। সে সাথে সাথে চাবি এবং তালাটা নিয়ে স্টোর রুমটার দিকে হাঁটা শুরু করলো এবং সে যখন স্টোর রুমটার দিকে একদম সম্পূর্ণ এসে পড়লো, সে দেখল যে ঠিক সেই গর্তটা, যে গর্তটা কাঠের তক্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক সেখানে একজন সেই বৃদ্ধ মহিলাটা বসে আছে। সে সাথে সাথে জিজ্ঞেস করলো যে আপনি কে এবং মানে কাকে চান, তখন সেটা মানে কোনো ভাব মানে কোনো কথাই তার সাথে বলে না এবং সেটা পেছনেও ঘুরে না। তখন সে যেটা করলো যে সামনে গিয়ে ওই জিনিসটাকে ধরলো, সেটা ধরার সাথে সাথে যেটা ফিল করলো যে প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছে কোনো একটা বরফ সে টাচ করলো। সাথে সাথে সে বুঝলো যে এটা আসলে কোনো মানুষ না, সে আবারও হয়তো বা মানে কোনো একটা সমস্যায় পড়ে যাবে এখন। সে সাথে সাথে সেখান থেকে যখনই পালাবে সে দেখলো যে ওটা দিব্যি তার দিকে ঘুরে তাকালো এবং ওটা যখন তাকালো সে যেটা দেখলো যে ওটার কোনো বৃদ্ধ মহিলা না, পিছন দিকেই দেখে মনে হচ্ছিল যে এটা কোনো বৃদ্ধ মহিলা হবে, সাদা শাড়ি পরা ছিল যেহেতু, কিন্তু ওটা কোনো বৃদ্ধ মহিলা ছিল না, ওটা সম্পূর্ণ চেহারা বার্ন ছিল, মনে হচ্ছে সারা শরীর পুড়ে গেছে এরকম কিছু একটা অবয়ব এবং ওটার মানে নাক ঠোঁট কিছুই দেখা যাচ্ছিল না, শুধু দুটো সাদা সাদা চোখ সে দেখতে পেল। তখন সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো, সাথে সাথে সে অদ্ভুত জিনিসটা তার গলা চেপে ধরলো এবং এরপরে আর তার সাথে কি হয় সে কিছুই জানে না। এরপর দিন সকালবেলা ওই কেয়ারটেকারকে বাসার যা সদস্য ছিল তারা অনেক খোঁজাখুঁজি করে, তাকে কোথাও পাওয়া যায় না। শেষ পর্যন্ত ওই স্টোর রুমের তালা ভেঙে যখন ভিতরে ঢুকে স্টোর রুমের ভিতরে, তখন দেখে যে সে মানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং তার সমস্ত শরীরে লাল লাল মানে আঁচড়ের দাগ, মানে এবং মনে হচ্ছে কেউ ধারালো নখ দিয়ে তাকে আঁচড় দিয়েছে। এবং পরে তাকে পরে এই ঘটনাটি সে সবার সাথে শেয়ার করে এবং যেটা অদ্ভুত বিষয় ছিল যে ওই কেয়ারটেকারটাকে স্টোর রুমের ভিতরে তালা লাগানো অবস্থায় পাওয়া যায়। এবং অদ্ভুত বিষয় যেটা সেটা হচ্ছে যে এই তালাটা আসলে কে লাগালো তাকে বাইরের দিক থেকে। তো এই ছিল ঘটনা আমার। থ্যাংক ইউ,
অনেক ধন্যবাদ ফার্নান। আমরা মোটামুটি একদম শেষের দিকে চলে এসেছি, আমাদের হাতে আসলেই একদম সময় নেই, কিছু এসএমএস পড়ে ফেলতে হবে। ইভা আমাদের এসএমএস করেছেন বনশ্রী থেকে এবং তিনি বলছেন যে ইভা এবং ফরহাদ তারা লিখেছেন যে আমরা প্রতি ফ্রাইডে ভূত এফএম শুনি, এখন খুব ভয় লাগছে। আমাদেরকে মেহেদি হাসান লিখেছেন আমার এসএমএস পড়া হয় না কেন। ঘোস্ট হাসান মাহমুদ আমাদের আরাফাত আমাদের খিলক্ষেত থেকে এসএমএস করেছেন। হাফিজ এবং হিমু আমাদের সুদ্রাপুর শেরপুর থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস তিনি বলছেন আজব তো আমাদের এসএমএস না পড়ার কারণ কি ভাই, আমার কাছে খুব আজব লাগলো পড়লাম তো। রিদি এবং প্রীতি আমাদের এস এম এস করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমাদের রিয়াদ হুসেইন এস এম এস করেছেন ঝালকাঠি থেকে। আমাদের নিতু এস এম এস করেছেন যাত্রাবাড়ি থেকে। আমাদের এস এম এস করেছেন টিটু বাসাবো থেকে। আমাদের সাগর নোয়াখালী থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন আজকে ভূত এফএম খুবই নাইস হচ্ছে। আমাদেরকে এস এম এস করেছেন খুলনা থেকে পরাগ এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি শাউন, আমার শাউন আমাদের এস এম এস করেছেন, শাউন পাপড়ি আমাদের এস এম এস করেছেন। হাসেম আমাদের সিলেট থেকে এস এম এস করেছেন, ভূতের ভয়ে ঘুম আসে না তাই লিখেছেন। ওকে, সোহেল এবং জেনি আমাদের এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি, আচ্ছা আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সাজ্জাদ শিকদার। এছাড়া আমাদের এস এম এস করেছেন আমির শাহিন ভুইয়া। স্বপন আমাদের এস এম এস করেছেন ডি এম সি এইচ থেকে। আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি, আমাদের এস এম এস করেছেন এছাড়াও বাবু ফ্রম ডুমুরিয়া এস এম এস করেছেন। আমাদেরকে রাফি খুলনা থেকে আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি রকিব ম্যান। এছাড়াও মুকুল আমাদের এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে এস এম এস করেছেন আরো দেখতে পাচ্ছি সাজ্জাদ মুন্না ভাই চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন আমাদেরকে। এছাড়াও আরো অনেকেই, আসলে অনেকেই অনেকবার করে এস এম এস পাঠাচ্ছেন, অনেকে এস এম এস আমি যেন পড়তে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমাদেরকে এস এম এস করেছেন আরো অনেকেই, আমরা যারা চাঁদের এস এম এস পড়তে পারলাম না, যেমন সাজিদ এস এম এস করেছেন দেখতে পাচ্ছি, মাসুদ শেরপুর থেকে আমাদের এস এম এস করেছেন, ডলার আমাদের এস এম এস করেছেন কামরাঙ্গি চর থেকে আমাদের এস এম এস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি সাদিক সহ আরো অনেকে। যাই হোক, অনেকের এস এম এস পড়তে পারবো না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আজকে প্রথম এপিসোড ছিল নতুন বছরের, আশা করছি আপনাদের ভালো লেগেছে। গত বছরে কোন এপিসোডগুলো আপনাদের ভালো লেগেছিল এবং এই বছরে আপনাদের কি প্রত্যাশা সেটা জানিয়ে আমাদের এস এম এস করতে পারেন, আপনি আমাদের ফেসবুকে জানাতে পারেন এবং আমাদের সেই সাথে আমাদেরকে কিন্তু ইমেইলের মাধ্যমে জানাতে পারেন। আরো একবার যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের ইমেইল করে ঘটনা পাঠাতে হবে, কারণ আপনাদের ঘটনাটা হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে মানে বেশি ইম্পর্টেন্ট পার্ট এবং আমাদের ঘটনা না পাঠালে আসলে আমরাই আপনাদেরকে এটা কন্টিনিউ করা আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না এবং সম্ভব ভবিষ্যতেও সম্ভব হবে না যদি আপনাদের ঘটনা না পাই। সো আমাদের ঘটনা পাঠান, আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন লিখে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হল ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফোর্টি ডট এফ এম, হুইচ ইস BHOOTFM এট দ্য রেট RADIOFORTI ডট এফ এম। এখানে নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন, জানিয়ে দিন আপনি স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করতে পারবেন কিনা, অথবা আপনি যদি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই তাহলে সেটাও সম্ভব, সেটা আমরা পড়ে শোনাতে পারি, আপনার ঘটনাটা আমরা পড়ে দিতে পারি। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি আপনার ঘটনাটি মোবাইল বা অন্য কোনো ডিভাইস দিয়ে রেকর্ড করে আমাদের কাছে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। আমরা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা ফুর্তিতে থাকবেন এবং নতুন ছোটটা সবার জন্য সুন্দর হোক, মঙ্গলময় হোক, আপনাদের ইচ্ছাগুলো পূর্ণতা পাক সেই আশায় শেষ করছি। এবং যেতে যেতে একটা চমৎকার গান রয়েছে এবং সেই গানটা হচ্ছে অজির একটা গান, মামা আই এম কামিং হোম। চলুন শুনে আসি এই গানটা এবং এই গানটা শুনতে শুনতে আমরা মোটামুটি আমাদের মুডটা একটু চেঞ্জ করে ফেলি। বাবু ভাই হাসছে এখনো, দেখতে পাচ্ছি যে বাবু ভাই হাসছেন এই গানটা শোনার সঙ্গে সঙ্গে। মামা আই এম কামিং হোম, আপনি কিন্তু অনিয়ারে। ওকে, সো আজকের মতো এখানেই টাটা এবং আমরা মুডটাকে চেঞ্জ করার জন্য এই গানটা শুনতে শুনতে আজকের মতো ঘুমিয়ে। এবং আপনারা যারা একটু মুডটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, মানে যারা বেশি মানে মনে করছেন যে না এভাবে ভয় নিয়ে ঘুমোতে যাওয়া ঠিক হবে না, তাদের জন্য রেডিও ফুর্তির প্লে লিস্ট জুড়ে দারুণ দারুণ সব গান থাকছে। চলুন আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, কথা হবে আগামী সপ্তাহে। মামা, আই এম কামিং হোম।